This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy.
ডরের 101তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এবিসি রেডিও FM 89.2 এ আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সফর সঙ্গী রাত দুটো পর্যন্ত, এবং আপনারা শুনবেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, এই সপ্তাহের ডরটি আমরা ধারণ করেছি পুরন ঢাকার কোন একটা স্কুলে, যে জায়গাটি একটি হন্টেড প্লেস। আজকের ডরে আমাদের সঙ্গে রয়েছে চারজন, আফতাব, জাকির হোসেন, মোহাইমিনুল, রাকিবুল ইসলাম। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর জি কিবরিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত, এবং সাউন্ডে রয়েছে লোমান। রাত 12টা হচ্ছে সময়, এবং বৃহস্পতিবারের রাত। গত সপ্তাহে আমাদের ডর টিম এখানে বসে ধারণ করেছে ডরের 101তম পর্বটি। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং শান্তর যে কথোপকথন এবং সাউন্ড বাইট সেটা আপনাদেরকে শোনাচ্ছি, এবং তারপর আমরা ডরের মূল পর্বে প্রবেশ করব। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
জার্নি আবার শুরু হয়ে গেছে, মানে কি বলবো শান্ত, আজকের জার্নিটা না মানে আমার কাছে খুব বিরক্তিকর মনে হচ্ছে।
কেন বিরক্তিকর?
বিরক্তিকর এই জন্য মনে হচ্ছে যে এত বৃষ্টির ঝামেলার মধ্যে আজকে যাইতে হচ্ছে,
এবং অলরেডি কাদা দিয়ে একদম আমরা মাখামাখি হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে যদি তুমি বিরক্ত হয়ে থাকো তাহলে আমিও বিরক্ত।
রাইট, এই জিনিসটা আমার কাছে খুব, মানে বৃষ্টিটা আমার খুব পছন্দ, এর পরের কাদাটাই আমার আর পছন্দ না। তো যাই হোক, মানে এখন আমাদের বাহনটা কি হবে?
আচ্ছা, এখন আমাদের বাহনটা বেসিক্যালি হবে রিক্সা। আমরা রিক্সায় করে পুরনো ঢাকা পর্যন্ত যাব, এবং পুরনো ঢাকা যাওয়া পর্যন্ত যে গলিগুলো আমাদের ফেস করতে হবে ওই গলির পরে আমরা হেঁটেও চলে যেতে পারবো, সমস্যা।
ওকে ফাইন, আমরা সেই জার্নি স্টার্ট করার আগে আমার মনে হয় ওই যে একটা দেখছো কর্নারে যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, চলো ওখানে বসি, চা খাই, তারপর আমরা জার্নিটা স্টার্ট করি।
চলো, আর এই কাদাটা তো একটু পরিষ্কার করা দরকার, আমার পায়ের অবস্থা দেখো কি হয়ে গেছে।
ওকে, তাহলে আমরা, তুমি চায়ের অর্ডার করো আগে গিয়ে, আমি আসছি।
ওকে ঠিক আছে, তুমি আসো। রিক্সায় করে আমরা পৌঁছে যাই পুরনো ঢাকাতে।
ফাইনালি পৌঁছে গেছি আমরা, এবং অনেক ঝামেলা সহ্য করে আসতে হয়েছে। রিক্সার জার্নিটাও আজকে ভালো ছিল না, কিছু করার নাই
আসলে, ওয়েদার না, সবকিছুই
মামা খুব ভালোভাবেই চালানোর চেষ্টা করেছে, কিন্তু রাস্তার যে অবস্থা হয়ে গেছে, ও মাই গড। তো যাই হোক, এখন যে জায়গায় নামছি মনে হয় যে শান্ত, এখান থেকেও আমাদেরকে আর একটা বিরক্তিকর
বৃষ্টির কারণে হোক আর অন্য কোনো কারণে হোক, আছে কিন্তু পুরনো ঢাকার ক্রাউড একটু কম মনে
হয়েছে। আমার মনে হচ্ছে যে এখন থেকে ডরের জার্নিতে আমরা যে সরঞ্জাম গুলো রাখি ওখানে একজোড়া গামবুট রাখতে হবে সবসময়, কারণ হচ্ছে বৃষ্টি বাদলে আমরা যে কোনো ভাবে গামবুট পরে পৌঁছে যেতে পারবো। সো তুমি যেহেতু স্পটটা ভালো চিনো, আই থিঙ্ক যে তুমি হাঁটো সামনে, আমি পেছনে আসছি।
হ্যাঁ আসো, একসাথে হাঁটি। আর সামনে যে গলিটা দেখতে পাচ্ছ না, যে তিনটা মুখ যে গেছে, আমরা গলি দিয়ে বের হয়ে হাতের বামে চলে যাব। হাতের বামে গিয়ে অল্প একটু রাস্তা হাঁটলে পরে আমরা যে জায়গাটিতে যেতে চাচ্ছি আসলে আমাদের যে স্পটটা রয়েছে সেই স্পটে পৌঁছে যাব।
ওই জায়গাটা মনে তো মোটামুটি ভালো শুকনো আছে, মানে ওখানে,
হ্যাঁ ভেতরে ঢোকার পরে শুকনো আছে, মানে ঢোকার আগ পর্যন্ত আমরা যে গলিগুলো পার হচ্ছি সেই গলিগুলোতে সামান্য কিছু কাদা টাদা তো থাকবে।
একদম আজকে ডরের জার্নি পুরো কাদাময় অবস্থা হয়ে গেছে। তো চলো হাঁটি, এখন প্যান্ট মনে হয় গুটিয়ে নিতে হবে।
হ্যাঁ একটু গুটিয়ে নাও, তাহলে তোমার জন্য ভালো, আমারটা তো অলরেডি গুটিয়ে নেওয়াই আছে।
ওকে, অবশেষে একটা বিরক্তিকর জার্নি শেষ করে পৌঁছে গেলাম।
এবং যে বলে না যে কষ্ট করলে কেষ্ট মেলে, তো আমরা যেহেতু কষ্ট করে চলে আসছি, এখন কেষ্ট না মিললেও আমাদের কিছু এমন ঘটনা শোনার মানে অভিজ্ঞতা হবে যা আশা করি সবারই ভালো লাগবে।
এবং সেই ঘটনায় যাওয়ার আগে বলি যে আমি একটু টেনসড ছিলাম যে যেই ধরনের রাস্তা পার হয়ে এসেছি এই রাস্তার পরে না জানি কোন জায়গায় আজকে ডটটা ধারণ করতে হচ্ছে, যদিও আগে আমি আসিনি, শান্ত এই জায়গাটা দেখে গেছে। সো এখন মনে হচ্ছে না মোটামুটি আমরা ভালোভাবেই এটা ধারণ করতে পারবো। আমরা এতটুকু বলি যে পুরনো ঢাকার একটা স্কুলে আছি আমরা, বুঝতেই পাচ্ছেন খুব সেন্সিটিভ একটা জায়গা, আমরা মানে কোনোভাবেই এটার আঁচ কোনোভাবেই দিতে পারি না। এবং এও বলি যে বর্তমানে যে এটা এক্সিস্ট করে আমাদের কাছে কোনো ধরনের কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নেই। আমরা খুব আগেকার একটা ঘটনা এখানে শুনেছি এবং বেশ কিছু মানুষের কাছে শুনেছি যারা প্রত্যক্ষ করেছে এবং রাতের বেলা থেকেছে এই জিনিসটা দেখার জন্য, তাদের কাছ থেকে শুনেছি। তাদের আসার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আলটিমেটলি
মানে পুরো বিষয়টা অন্যরকম
হয়ে গেছে। আমি মিস করেছি একজনকে বৃষ্টির জন্য, তিনি আর আসতে পারছে না, মানে কোনো একটা প্রবলেমে যাই হোক উনি আসতে চাচ্ছে না। বাট এই স্কুলটাতে যে ঘটনাটা আছে, ধীরে ধীরে এই ঘটনাটা আপনাদেরকে আমরা বলবো, সেটা ডরের শেষ ভাগে এসে বলবো। তবে আপাতত আমরা যেটা করতে চাই, আজকে মূল জার্নিটা আমরা স্টার্ট করতে চাই। ডরের মূল জার্নি শুরু হচ্ছে, যেটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি, বিভিন্ন অতিথিদের বিভিন্ন ধরনের ঘটনা আমরা শুনতে চাই। সো কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি ঘটনায় চলে যাব। এবং ঘটনায় যাওয়ার আগে আপনাকে বলতে চাই, আপনিও যদি ডরের জার্নিতে আসতে চান, আমাদের ডরের যে ফোন নম্বরটা রয়েছে সেই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আমার ফেসবুক পেজ রয়েছে আর যে সুমন SUMAN সুমন, এখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। সো এবার আমরা আমাদের প্রথম যিনি অতিথি রয়েছেন তার এক্সপিরিয়েন্স গুলা শোনার আগে তার পরিচয়টা একটু জেনে নিই। আপনার নামটা জানি একটু?
আফতাব আহমেদ।
কি করেন আপনি?
লেখাপড়া করছি।
লেখাপড়া করছেন, ওকে। আমরা ডর টিমের কাছে যতটুকু শুনেছি যে আপনার কাছে বেশ কয়েকটা ঘটনা আছে যেটা আপনি আমাদের সবার সাথে শেয়ার করতে চান। সো আমি যতটুকু শুনেছি আমার মনে হয়েছে যে ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং হবে এবং আমি সেটার জন্য বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। হোপসো যে সবার সেম অবস্থা। সো আমরা কথা না বাড়িয়ে ঘটনার দিকে চাই। আপনার ঘটনাটা কতদিন আগের ঘটনা এবং এটা কি আপনার নিজের সাথেই ঘটেছে কিনা?
না, এটা আমার নিজের সাথে ঘটনা, এটা আমাদের মসজিদের ইমাম সাহেব, ওনার পাশের বাড়ি বলতে গেলে।
আচ্ছা, আপনি ওনার কাছ থেকে শুনেছেন?
ওনার কাছ থেকে শুনেছি।
বাট আপনি কি বিশ্বাস করেন প্যারানর্মাল থিংসে?
আসলে যখন আপনি মানে বিজ্ঞান দিয়ে বা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, সেটা তো অলৌকিকই হবে না।
রাইট, ওকে, দ্যাট মিন্স হচ্ছে আপনি এটাতে মানে বিলিভ করেন যে প্যারানর্মাল থিংস এক্সিস্ট করে। সো আমরা এবার ঘটনায় যাই, কি ছিল ঘটনাটা?
ঘটনাটা ছিল অনেকটা এমন যে 2000 সালে আমাদের ওইদিকে মানে আকাশ বন্যা হয়।
কোথায় এটা?
যশোর।
যশোরে?
যশোরের মনিরামপুর থানা।
আকাশ বন্যা মানে?
আকাশ বন্যা মানে হলো বৃষ্টি হয়ে মাছ টাট সব ভেসে গেছে
হঠাৎ করে।
হ্যাঁ, তো এই কারণে মাছের ঘেট সব ভেসে যাওয়ার কারণে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে সেই সময়। তো আমাদের মুর্শিদ ইমাম সাহেবের গ্রামেরই একটা লোক, উনি হাফেজ। তো উনি রাত্রে মাছ মারতে যাবেন, তো ওনার ওয়াইফকে উনি আগেই বলে রাখছেন যে আমি কিন্তু ভোরবেলা মাছ মারতে যাব। তো রাত্রে ঘুমিয়েছেন, এখন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে। তো আগে উঠে দেখে যে আকাশ ক্লিয়ার, হ্যাঁ বৃষ্টি হওয়ার পরে যে আকাশ পরিষ্কার হয়ে যায়,
পরিষ্কার হয়ে যায়।
উনি মনে করছে যে ভোর হয়ে গেছে। তো উনি তখন ওই ওয়াইফকে না বলে উনি বের হয়ে গেছে বাসার থেকে। বের হয়ে যাওয়ার পরে উনি মাছ মারতে 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 অনেক দূর চলে গেছে গ্রাম থেকে, মানে এমন একটা ডিস্টেন্সে চলে আসছে যে ওখান থেকে চিৎকার দিলেও গ্রামের মানুষ কেউ শুনতে পাবে না।
কয়টার সময়টা তখন বললেন?
আড়াইটা তিনটা
মানে মাঝরাতে।
হ্যাঁ, মাঝরাতে। তখন উনি ওই মাছ পাচ্ছে না, মাছ একটাও হচ্ছে না। এখন হঠাৎ করে মাছ উট করে জালে আটকা পড়ছে, একটা বড় মাছ, খুব টানাটানি হচ্ছে জালে, অনেক ফোর্স করতেছে। আপনি মাছ মারলে বুঝতে পারবেন জালে অনেক টান লাগে।
টান লাগে, যারা বড়শি দিয়ে মাছ ধরে তারাও কিন্তু এটা অনেকটা অনুভব করতে পারে মাছ টান দেওয়ার সময়।
হ্যাঁ, তো উনি মাছটা উঠাইতে পারতেছে না। বড় মাছ হইলে অধিকাংশ ক্ষেত্রে হয় কি যে মাছ পানিতে নেমে জাল সহ জড়িয়ে ধরে উঠাইতে হয়, বড় মাছ যেগুলো সাধারণত জাল উঠে না। তো উনি ভাবছে যে পানিতে নেমে ধরবো কিনা, তাও সাহসে কুলাচ্ছে না যে অনেক রাত থাক। তো উনি জাল তুলতে তুলতে হঠাৎ করে দেখি স্থির হয়ে গেছে, আর টান টান দিচ্ছে না, কিন্তু স্থির, ভারী এখনো আছে। তো এই অবস্থাতে যখন উনি উঠাইছে দেখে যে একটা লাশ, একটা মানুষের মৃত লাশ জালে উঠেছে। তো উনি দেখলেন যে একটা কাফন পরানো লাশ। হ্যাঁ, উনি চিন্তা করলেন যে কাফন পরানো লাশ যদি কাফনে যদি কেউ পরাবে তাহলে তো কবর দিয়ে দেবে, আর যদি কেউ খুন করে থাকে তাহলে তো তার কাফন পরাবে না, স্বাভাবিক যুক্তির কথা। তো উনি ভয় পায়নি অবশ্য, তো উনি ভয় না পেয়ে ওই জালটা লাশের শরীর থেকে ছাড়িয়ে উনি চলে আসবে। এখন আপনাকে একটা বিষয় বলে রাখি যে সবসময় এই টাইপের কোনো কিছু দেখলে বা ভয় পেলে সিস্টেমটা হলো এমন যে আপনি ওই দিকে তাকিয়ে পিছাবেন, পিছন ফেরা যাবে না। হ্যাঁ, তো উনার এটা না খেয়াল নেই, উনি পিছন ফিরছে, ফেরার পরেই দেখে ওনার পিছিয়ে ওনার ওয়াইফ দাঁড়িয়ে আছে। তখন উনি বলছে ও তুমি আসছো, এই দেখো আমার জালে লাশ উঠছে। এই কথা বলার সাথে সাথে উনি হাত দিয়ে দেখাইতে গেছে সামনে যে এই দেখো লাশ, দেখে যে সামনে লাশ নাই। তখন উনি বলতেছে না এখানে তো লাশ ছিল, আমার জালে লাশ উঠছে। ওনার ওয়াইফের দিকে তাকিয়েছে, দেখো ওয়াইফ নাই। এখন দেখে যে উনি একাই দাঁড়িয়ে আছে ওখানে, সামনে লাশও নাই, ওনার ওয়াইফও নাই,
জালটা তো আছে,
জাল আছে।
আচ্ছা,
তখন আমি খুব ভয় পেয়ে যাই, ভয় পেয়ে ওখান থেকে দৌড় দেয়, দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে উঠানের মধ্যে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায় ওখানে।
আচ্ছা,
তখন লোকজন যারা শব্দ পেয়ে উঠে আসে, ওনার ওয়াইফ, ওনার ছেলে, ওনার বাবা উঠে আসে, সবাই উঠে আসার পর ওনার সেন্স ফেরে না। তো অনেক রাত্রে, তো তখন যে হসপিটালে নিবে এমন সিচুয়েশনও নাই। তখন ওনাকে ওই রুমে টুমে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক যেগুলো বলে সিস্টেম করে, সকালবেলা যখন ওনাকে হসপিটালে নিবে ঠিক সেই সময় ওনার সেন্স ফেরে এবং ওনার ক্লিয়ার কথা আসে, তখন উনি সবকিছু শেয়ার করে,
মানে এই ঘটনাগুলো
বলে। উনি বলার পরে উনি ওই ভ্যানের উপরেই মারা যান আর কি, লোকটা
মারা যান,
মারা যান। আমার এটা এতটাই রিলায়েবল সোর্স,
মানে সে মানে জ্ঞান ফিরে আসার পর নরমাল কথা বলে,
নরমাল কথা বলে। হ্যাঁ,
তারপর হঠাৎ করে মারা
গেছে, মানে আমাদের মনে তো ভ্যান, রিক্সা না, ভ্যান। তো ভ্যানের পরে শোয়ায় যখন ওনাকে হসপিটালে নিবে ঠিক সেই সময় মুখ সবকিছু ক্লিয়ার, উনি সবকিছু বলতে পারেন, বলার পরে উনি মারা যান ওখানে।
মানে যেখানে সুস্থ হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে তার মধ্যে হঠাৎ করে, মানে এর পরবর্তীতে মানে কি হাসপাতালে তো নেওয়া হয়েছে?
নেওয়া হয়নি, উঠানে, ওনার বাড়িতে।
বোঝাও যায়নি যে আসলে ফাইনালি কেন উনি মারা গেল, এটা তাহলে তো আর জানা
নেই। আসলে গ্রামাঞ্চল তো আর এগুলো তো দেখছে যে ভয় পেয়ে মারা গেছেন, পোস্টমর্টমের বিষয়টা ওনারা আসলে করতে চাননি আর কি।
মানে অদ্ভুত, যেখানে মানে সুস্থ হয়ে যাচ্ছে মানুষটা, কি সিম্পটম হিসেবে ধরে নেবে? স্ট্রোক করা? স্ট্রোক করলে তো সেই রাতেই
রাতেই করতে পারতো,
মারা যাওয়ার কথা ছিল, এখন কেন মারা গেছে? আসলে এটাতে কোনো কিছু বলার নেই, যদি ডাক্তারদের কাছে নেওয়া হতো বা পোস্টমর্টম করা হতো তাহলে হয়তো বা বোঝা যেত যে আসলে মৃত্যুর কারণটা কি ছিল। আমার একটা বিষয় একটু জানার ছিল যেই জায়গাটার কথা উনি বলেছে, যেখানে এই ধরনের লাশ দেখেছে উনি বা ওনার ওয়াইফকে দেখেছে, সেই জায়গাটাতে কি পরবর্তীতে ওনার ফ্যামিলির মানুষজন গিয়েছিল?
হ্যাঁ গিয়েছিল, ওখানে জাল পড়েছিল,
জালটা পড়েছিল
ওখানে,
কিন্তু কোন ধরনের লাশ না, সেই ধরনের কোনো কিছু নেই। আগে থেকে কি জায়গাটা সম্পর্কে এই ধরনের কোনো কিছু রিউমার বা কোনো কিছু ছিল?
আসলে কি মুরে আমাদের ইমাম সাহেব যখন কথাগুলো বলছিলেন তখন অনেক সিনিয়র মানুষও ছিল আমাদের গ্রামের, তো ওনাদের সামনে আর একটা
এরকম ঘটনা যাদের সাথে ঘটে যায় তাদের মনে হয় এইসব জিনিসে বিশ্বাসটা না চাইলেও চলে আসে, কোথা থেকে যেন চলে আসে, বোঝা যায় না। তো আপনার আরো কিছু ঘটনা আছে যতটুকু জানি, সো আমরা পরবর্তী ঘটনার দিকে এবার যেতে চাই। এখন কোন ঘটনাটা শেয়ার করবেন আমাদের সাথে?
এটা মূলত বাংলাদেশে না, এটা ইন্ডিয়াতে,
ইন্ডিয়াতে
ঘটা।
ওকে,
আমার দেশের বাড়ি আপনাকে আমি আগেই বলেছি যে যশোর
জেলা,
এবং সীমান্তবর্তী হওয়ার কারণে মানে খুব সহজেই
অ্যাক্সেসটা ছিল মোটামুটি,
এখন হয়তো বা কড়াকড়ি হয়ে গেছে, তা আগে তো ছিল না, যাইতে পারতো মানুষ ইচ্ছা মতো।
এটা কত বছর আগের ঘটনা?
তখন আমার বয়স হয়তো বা 8-10 বছর হবে,
আরো অনেক বেশ 10-15 বছর।
আমার চাস্তু চাচা, মানে আমার বাবার চাস্তু ভাই, উনি এই বিভিন্ন উল্টো পাল্টা কাম কাজ করে বেড়াইতেন, এই সাধনা করবে, এ করবে, তা করবে, এগুলা
মানে ঝাড়ফুঁক এইসব
ভন্ডামি যাকে বলে সহজ কথায়। তো উনি হঠাৎ করে খুব ভালো হয়ে গেলেন, সবকিছু বাদ দিয়ে দিলেন, দাড়িটাই রাখলেন, নামাজ কালাম পড়া শুরু করলেন। আব্বুরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুই এত চেঞ্জ হলি কেন? পরে বললো এই ঘটনাটা। ঘটনাটা ছিল এমন যে ইন্ডিয়াতে ওনার গুরু ছিলেন একজন, উনি সাধনা গুলো করতেন, আর আমার এই চাচা ওনার অধীনে থেকে সবকিছু শিখতে চাইছিলেন।
আচ্ছা,
তো বলে যে ওই লোক সাধনার একটা অংশ হিসাবে কুমারী মেয়ে, যে মেয়েটা মারা গেছে, এটা নির্দিষ্ট প্রহর থাকে, সময় থাকে,
যেই সময়টাতে
অমাবস্যার কাছাকাছি
ডিপেন্ড করে,
সে সময় খুব ঘুটঘুট অন্ধকার থাকে অমাবস্যার কাছাকাছি, সময়টাতে
ভরা অমাবস্যা যেটা বলা হয়,
ওই সময় মারা যেতে হবে, তার বয়স এমন থাকতে হবে। হ্যাঁ, এরকম বিভিন্ন কন্ডিশন আছে, কন্ডিশনের মধ্যে যদি কোনো মেয়ে মারা যায় তো ওই মেয়েটার সাথে একটা রিচুয়াল সম্পন্ন করে একটা সাধনা করতে হয়। হ্যাঁ,
মানে কোনো কিছু আনতে হবে বডিটাতে।
হ্যাঁ, রাইট। তো সেই সুবাদে ওই চাচার ওই যে গুরু যিনি ছিলেন উনি যায় ওখানে, সাথে ওনার একজন সহযোগীও ছিলেন। যাওয়ার পরে ওনারা ওই মেয়েটার কবর থেকে লাশ ওঠায়।
আচ্ছা,
ওঠানোর পরে মানে রিচুয়াল কিছু সম্পন্ন করেও,
মানে যে জিনিসগুলো
আনতে চেয়েছে। হ্যাঁ, রাইট। তো উনি যখন সম্পন্ন করে যখন ব্যাক করবেন ঠিক সেই সময় ওনার হাত চেপে ধরছে। উনি খুব ভয় পেয়ে যায় যে লাশ কিভাবে একজন মানুষের হাত চেপে ধরতে পারে।
উনি কি একাই ছিলেন?
না, সঙ্গে ওনার সহযোগীও ছিলেন।
আচ্ছা,
তো উনি খুব চিৎকার দেয়। চিৎকার দিলে ওনার সহযোগী ইচ্ছে ছিল ওটা দূরে ছিল, সবসময় ভয় ভয় পাচ্ছিলেন একটু, ও দৌড় দেয়। দৌড় দিয়ে ও লোকালয়ে চলে আসে। আর উনি যে গুরু যে মেন হেড ছিলেন উনি ওখানেই ছিলেন। পরবর্তীতে যখন ওনার যে সহযোগী যে ছিল উনি যখন গ্রামের লোকজন ডেকে নিয়ে ওখানে যাই গিয়ে দেখে যে উনি মরে পড়ে আছেন এবং লাশটা ভেবে আসা।
খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল। এটা অনেকটা মিথের মতো হয়ে গেছে যে শ্মশান থেকে কিংবা কবরস্থান থেকে কোনো কিছু আনতে গেলে বা কোনো কিছু একটা আনতে পারলে এতে কোনো কিছু কেউ লাভ করতে পারবে, এটার অনেক ঘটনা আমরা শুনেছি। সো এমন হতে পারে যে আপনার যে ঘটনাটার কথা আপনি বললেন এমনও হতে পারে যে হয়তো উনি লাশটা থেকে কোনো কিছু একটা মানে নিয়ে চলে আসবে, এমন সময় হয়তো লাশের কোনো একটা অংশে মানে কঙ্কাল তো হয়ে যায় অনেকটা বা কিছু একটা হয়তো টান লেগেছে বা ওনার হাতে একটা টান পড়েছে উনি ভয় পেয়ে গেছে, হতে পারে, এরকমও হতে পারে। বাট আমরা যদি এনভায়রনমেন্টটা চিন্তা করি ওই মুহূর্তে এই ধরনের জিনিসও আপনার জন্য অনেক ভয়ঙ্কর মনে হবে।
আমি একটা আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হলো যে এটা আমার মানে জাস্ট শোনা কথা মানে নিউমার মতো অনেকটা, এটা যৌক্তিক ব্যাখ্যা আছে এই জন্য বলছি। সেটা হলো মানে ফ্রেন্ডদের মধ্যে অনেক সময় কথা হয় না যে অমুক জায়গায় কাজটা করে আসতে পারবি তুই, তো বলে হ্যাঁ পারবো, অনেক সাহস। একটা ছেলে বলছে যে আমি শ্মশানঘাটে একটা লাঠি পুঁতে থেকে আসতে পারবো ডকুমেন্টস হিসাবে যে আমি এত রাত্রে শ্মশানঘাটের থেকে ঘুরে আসছি ধুতি টুতি পরে। ঠিক আছে, যাও। তো ও গেছে, যখন লোকজন যাই গিয়ে দেখে যে ও যখন লাঠিটা পুঁতছে তখন ও ধুতির
উপরে পুঁতেছে। আসলে এটাই আমি বলছিলাম যে এটা মানে রিউমারের মতো লোক ছড়িয়ে গেছে, মানে অনেকের কাছে এই ঘটনা শুনেছে। মানে এইসব ক্ষেত্রে হঠাৎ করে কোনো জিনিস যখন হয়ে যায়, ধরেন আমি কিছুদিন আগে একটা মুভি দেখলাম, সিনেপ্লেক্সে একটা মুভি দেখলাম, কনজিউরিং 2, আমি জানি না অনেকেই দেখেছেন কিনা। তো আমরা সবাই জানি যে এটা সিনেমাতে ঘটছে, বিষয়টা সিনেমাতে রিয়েল না, তারপরও দেখা গেছে কিছু কিছু দৃশ্য হঠাৎ হঠাৎ দেখে সবাই ভয় চিৎকার করে উঠছে, আপনি মনের অজান্তে ওই ভয়গুলো চলে আসে। এবং কনজিউরিং মুভিটা যারা দেখেননি এর মধ্যে, যারা হরর জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন তারা একটু দেখতে পারেন, যদিও কনজিউরিং 2 এর তুলনায় আমার মনে হয় কনজিউরিং 1টা অনেক বেশি ভালো ছিল। তারপরও কনজিউরিং 2 দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে পজেসড করার যে কত রকম ওয়ে আছে এবং এটা কিভাবে ঘটে পুরো জিনিসটা আপনি টের পেয়ে যাবেন। এবং কনজিউরিং মুভিটা আমি যতটুকু জানি যে একটা রিয়েল ঘটনার উপর কিছুটা এটার ছায়া রয়েছে, একটা সত্যি ঘটনার। এবং ঠিক কনজিউরিং এর ঘটনাটার মতো একটা ডকুমেন্টারিও আমি দেখেছি এবং যেটার সাথে কনজিউরিং এর পুরোপুরি মিল রয়েছে। ওকে, কনজিউরিং নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব, আপাতত আরো কিছু ঘটনা আমরা জানি যে আপনার আছে সেই ঘটনাগুলোর দিকে যাই। আর কি কি ঘটনা রয়েছে?
আর একটা ঘটনা হলো এমন যে আমার বড় আপা, ওর বিয়ে হয়েছে রামপুরাতে, শ্বশুর বাড়ি হলো গাজীপুর, শ্রীপুর উপজেলা। তো একদিন হুট করে উনি বিকালবেলা সংবাদ পাইছে যে ওনার নানি শাশুড়ি আর কি, আমার দুল্লা ভাইয়ের নানি, উনি মারা গেছে। আমার দুল্লা ভাই যখনই সংবাদ পেয়েছে উনি ওখান থেকে অফিস থেকে চলে গেছে ওখানে, এবং আমার আপা আর ননদ আর আমার দুল্লা ভাই একটা ফ্রেন্ড, এই তিনজন মানে যাবে রামপুরা থেকে, যাবে গাড়ি ভাড়া করছে একটা প্রাইভেটে, ওই দুইজন আমার আপা এবং ননদ আর আমার দুল্লা ভাই একটা ফ্রেন্ড আর ড্রাইভার, এই চারজন। তো চলে গেছে, সমস্যা হয়নি। তো আমার আপা এবং ননদ রয়ে গেছে ওখানে গাজীপুরে, আর ড্রাইভার এবং ওই দুল্লা ভাইয়ের যে ফ্রেন্ড ওনার ব্যাগ করবে একসাথে ঢাকাতে। তো ব্যাক করতে আসার সময় পথের মধ্যে বারবার অনেক সমস্যা হচ্ছে। সমস্যা মিন্স এমন যে ড্রাইভার কড়া ব্রেক করতেছে, হুট করে ব্রেক করতেছে গাড়ি বারবার। আমার ফ্রেন্ড মোল্লার নাম,
কয়টার দিকে ব্যাক করছে যখন তখন আনুমানিক কয়টা বাজে?
মানে মধ্যরাত, 12টা ক্রস করছে,
অলরেডি ক্রস করে গেছে। কোন এলাকায় এটা?
গাজীপুরে।
গাজীপুর দিয়ে আসতেছে।
আর আপনি জানেন এখানে গাজীপুর যাইতে গেলে দুই সাইডে গজারি বন যখন পড়ে মাঝখানে ফাঁকা রাস্তা,
একদম শুনশান নিরাপদ,
শুনশান নিরাপদ রাস্তা। তো ওনার যখন আসতেছে গাড়ি, তো বারবার কড়া ব্রেক করতেছে ড্রাইভার। তো মোল্লা ভাই যে উনি বলতেছে, কি ব্যাপার আপনি বারবার ব্রেক করতেছেন কেন? তো উনি বলছেন, ভাই আমি বারবার গাড়ির সামনে দেখতেছি যে আমার মা দাঁড়িয়ে আছে, আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে বা আমার মেয়ে দাঁড়িয়ে আছে
গাড়ি চালানো
অবস্থায়, এই কারণে ব্রেক করতেছে। কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমি জানি সমস্যা হয় কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না।
মানে উনিও বুঝতে পারছেন যে উনি এটা ভুল দেখতেছে।
উনি বহুদিন থেকে তো ড্রাইভ করে গাড়ি, হ্যাঁ, তো বলতেছে ফুল স্পিডে গাড়ি ইয়ে চলছে, ইঞ্জিন খুব জোরে শব্দ হচ্ছে কিন্তু গাড়ি আগাচ্ছে না সামনে। নর্মালি গাড়িটা তখন 160 চলার কথা, সেখানে গাড়ি আগাচ্ছে না, খুব স্লোলি যাচ্ছে। আবার ড্রাইভার বলতেছে, ভাই আমি একসঙ্গে অনেকগুলো পথ দেখতেছি, গাড়ি ব্রেক করার পরে দেখি যে না ওদিকে কোনো পথই নাই, ওদিকে মাঠ বা গাছ বন জঙ্গল গর্থ এই টাইপের কিছু। এই অবস্থায় এখন করতে করতে আগাইতে আসতে পারতেছে না, এবং ওনার দোয়া কালাম যতটুকু যা পারে পড়তেছে, কাজ হচ্ছে না।
এটা শুধু উনিই দেখতে পাচ্ছে, ওই ফ্রেন্ড দেখতে পাচ্ছে না,
না বাট ফ্রেন্ড এটা দেখতেছে যে গাড়ি চলতেছে না।
ওকে,
এই অবস্থাতে আপনি জানেন ওই রুটে মানে টহল পুলিশ আছে রাত্রে, তো হুট করে একটা টহল পুলিশের গাড়ি আসছে, কি ব্যাপার তোমরা কি করতেছো এখানে?
মানে ওই টহল পুলিশের গাড়ি ওই গাড়িটাকে স্টপ করেছে, দেখে যে বারবার থেমে যাচ্ছে,
থেমে যাচ্ছে হচ্ছে, হ্যাঁ, কি ব্যাপার কি হয়েছে? পরে ও বললো, স্যার আমরা আসলে যেতে পারছি না, আমাদের প্রবলেম হচ্ছে, আমরা অনেকগুলো রাস্তা দেখতেছি, আমাদের আপন জন দেখতেছি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে বা গাড়ি ফুল স্পিড দিচ্ছে তারপরেও গাড়ির সামনে দিকে যাচ্ছে না। তো ওই পুলিশ এই ব্যাপারটা জানতেন, এই টাইপের কেস উনি বহুবার ফেস করছে হয়তো ওনারা। পরে বললো যে ঠিক আছে, তাহলে তোমরা আমাদের গাড়ির পেছনে ফলো করো, সামনে সামনে পুলিশের টহল পুলিশের গাড়িটা আর পিছে ওই প্রাইভেটটা। এইভাবে ওনারা কাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ওনাদের এগিয়ে দিয়ে যায় যে এখন তোমরা চলে যেতে পারো সমস্যা।
পুলিশরা কি কনফার্ম করেছে যে ওই জায়গাটাতে এই ধরনের ঘটনা ঘটে?
কনফার্ম না করলে পুলিশটা ব্যাপারটা জানতেন।
আচ্ছা, ড্রাইভার যে এইটা বলছিল পুলিশরা এই জন্যই বিশ্বাস করেছে যে এই কেস ওনারা আরো হ্যান্ডেল করেছে ওখানে? দ্যাট মিন্স হচ্ছে ওই যে এরিয়াটার কথা বলছেন, এরিয়াটাতে কোনো কিছু একটা প্রবলেম
আছে
রাতের বেলাতে, যেটা ফেস করা অনেক ড্রাইভার। যখন আপনার ঘটনাটা শুনছিলাম, আমি প্রথমে ভাবছিলাম যে উনি হয়তো একটা মৃত বাড়িতে গিয়েছিল, সো ওখান থেকে হয়তো লাশ দেখে এসেছে, ওনার সেই জন্য সাবকনশিয়াস মাইন্ডে বিষয়গুলো কাজ
করছে।
বাট পুলিশ যখন বলছে যে বিষয়টা এরকম আরো ঘটেছে এখানে, আর ওনারা এই ধরনের কেস পেয়েছেন, তখন আমার মনে হচ্ছে যে না, অন্য কিছু হয়তো বা এখানে ঘটে বা কিছু একটা। তো যাই হোক, এটা হচ্ছে আপনার এই ঘটনাটা, এখানেই তো শেষ হয়। ওকে, আর কোন ধরনের কোন ঘটনা আছে কি?
আর এই ঘটনাটা মানে সম্পূর্ণ আমার সাথেই ঘটা, আমি ফার্স্ট আপনার সাথে ব্যাপারটা শেয়ার করছি, ফ্যামিলির সাথে ব্যাপারটা শেয়ার করিনি আমি কখনোই। ব্যাপারটা হলো আমার নানা মারা যায় বছর দেড় মতো হয়েছে, যখন সংবাদ পাই আমার কাজিনও ঢাকাতেই পড়ে, আমরা দুই ভাই ঢাকা ভার্সিটিতে পড়ি। যখন আমরা এখান থেকে রওনা দেই, তো আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে দুইটা মতো বেজে যায়, মানে লাশের দাফন টাফন সব ওই যে ইয়ে হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, আমাদের জন্য শুধু ওয়েট করছে, আমরা কি জাস্ট
কবরে,
হ্যাঁ, নামিয়ে দেবে কবরে, হ্যাঁ। আর দুইটা বেজে গেছে, তো শীতের সময় গ্রামের লোক খুব বেশি নাই, যারা খুব আপন জন তারাই আছে। আমিও গেলাম কবরস্থানে, গিয়ে দেখলাম যে ওই যারা কবর টবর খুঁড়ছে ওরা অতটা আগ্রহী না, কবরে অনেক পানি জমে গেছে। সে সময় ধানের সিজন, ধান করছে, ধানের পানি সব চলে আসছে কবরের মধ্যে, পানি তো ছেঁচতে হবে, পানি ফলাই ফেলতে হবে, তারপর না কবর লাশটা নামাবে না। ওনারা কেউ নামাইতে চাচ্ছে না বা আগ্রহী না,
কবর খোঁড়ার পর ওই নিচ থেকে বা
পানি উঠছে। তো আমরা আপন জন, সেহেতু স্বাভাবিক ভাবে আমরা আগে যাবো। তো আমি গিয়ে, আমি লম্বা মানুষ, যেহেতু ওই এক পা নামিয়ে দিয়ে আর এক পানি উঠাচ্ছে পুরোপুরি, আমি কিন্তু কবরের মধ্যে নামিনি, উঠাচ্ছে। তো আমার কেমন জানি চার্জের আলোতে দেখলাম যে পানিটা কেমন জানি কালচে বা লাল টাইপের, এই টাইপের পানিটা মানে স্বাভাবিক না, ঘোলা পানি,
মাটির মধ্যে হলে তো
ঘোলা পানি হলে তো ঘোলা একরকম, হ্যাঁ না, এটা পানি অটোমেটিক পানি আসতেছে ওখানে, স্বচ্ছ আপনি বুঝতে পারবেন গেলে, মানে ফেস টু না দেখলে।
ঘোলার কথাটা বললাম কেন, মাটির মধ্যে যদি আমরা পানি ফেলি, মাটির যে একটা পানি ফেললে তো মাটির কালার ধারণ করবে,
ঘোলা পানি তো চিনবে সবাই না,
হবে, কিন্তু ওরকম ছিল না, আর ডিফারেন্ট ছিল,
কালচে টাইপের পানি ছিল এবং কিছুটা গন্ধও আমি পাচ্ছিলাম। পরে আমি ব্যাপারটা খেয়াল করলাম যে নানা মারা যাওয়ার প্রায় 40-45 দিন আগে আরেকটা লোক মারা যায় আমাদের গ্রামেরই, হাত কাটা শহীদ নাম লোকটা, অনেক মোটা গড়ে লোকটা ছিল। পরে আশপাশের লোক বলতেছে যে ওই কবরের মধ্যে যে লাশটা পচছে পানিতে, সে পচা পানিগুলোই এখানে আসতেছে, পাশাপাশি কবর তো ইঁদুরে গর্ত করে পুরো ক্লিয়ার করে ফেলছে, পথ
কবরের সাথে
লিঙ্ক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, মানে এখন কি করবো, কিছু তো করার নাই, লাশ তো দাফন করতে হবে না। তো এই অবস্থাতে আমি ওই পানিটা সরাইলাম, সরানোর পরে লাশ কখন দাফন টাফন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন আমি বাসায় আসছি, তো আমার ইমাম সাহেব বলতেছে যে তুমি গোসল করে ফেলো, গোসল না করে খাওয়া দাওয়া করিও না।
আচ্ছা,
তো আমি রাতে গোসল করলাম, খাওয়া দাওয়া করে যখন আমি টায়ার্ড, এত পথ জার্নি করে বাড়ি বাড়িতে গিয়েছি, টায়ার্ড হয়ে গেছে তো ঘুমাবো। তো আমি শোয়ার পরে কেমন জানি আমার খুব আনিজি লাগতেছে, খুব আনিজি লাগতেছে। এবার আপনাকে আমি আগে একটা বিষয় বলি ভাই, আমি অনেকবার কবরে লাশ নামিয়েছি এবং লাশ গোসলও করিয়েছি, কাফনও পরিয়েছি। আমি এই ব্যাপারটা পারি, সমস্যা হয় না। আর আপন জন যেহেতু আমার ভয় লাগার তো কোনো, আরো মায়া লাগার কথা না, ভয় লাগার তো কোনো বিষয় না,
বিষয় নেই।
কিন্তু আমার বারবার শুধু নানার কথা মনে পড়তেছিল না, মনে পড়তেছিল ওই
পাশের
কবরে যে লোকটা ছিল ওই লোকটার কথা। কেমন জানি বারবার খেয়াল করতেছি যে আমার পাশেই ঘুরতেছে ওই লোকটার গন্ধটা, মনে এখন আমি পাচ্ছি এমন আনিজি
আশেপাশে হয়তো উপস্থিতি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং শরীর ভার হয়ে গেছে একটা রকম।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, ডরের প্রথম ব্রেক, মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতি আমরা নেব। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোমান এবং আজকে আফতাব, জাকির হোসেন, মোহাইমিনুল, রাকিবুল ইসলাম। তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছে। যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন, আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। আমি আরজে কিবরিয়ার সাথে এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই লোবানকে ডরের সাউন্ড নিয়ে কাজ করবার জন্য। ফিরছি ঠিক চার মিনিট পর। ডর
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোমান। এই সপ্তাহের ডরটি আমরা ধারণ করেছি পুরন ঢাকার কোন একটা স্কুলে, যে জায়গাটি একটি হন্ডেড প্লেস। প্রিয় শ্রোতা, চারজনকে নিয়ে আজকে ডর শুনছি আমরা, আফতাব, জাকির হোসেন, মোহাইমিনুল এবং রাকিবুল ইসলাম। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান, এরকম বিশেষ বিশেষ জায়গায় বসে নিজের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলোর একটা রোমাঞ্চকর ফিলিংস সবার সাথে শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর ডরের যে ঘটনাটি আপনার জীবনে ঘটেছে সেটা খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরছি ঘটনার ঠিক সেইখানটাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
কেমন জানি আমি বারবার খেয়াল করতেছি যে আমার পাশেই ঘুরতেছে ওই লোকটার গন্ধটা, মনে এখন আমি পাচ্ছি এমন আনিজি
আশেপাশে হয়তো উপস্থিতি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং শরীর ভার হয়ে গেছে একটা রকম। তা আমি হয়তো বা মানে
এটা হইতে পারে যে আপনার সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছে, আপনি মানে মাথার মধ্যে ওই জিনিসটাই ঘুরছে, মানে একটা মানসিক চিন্তা থেকে এরকম হচ্ছে। এটা অনেক সময় হয়, আপনার তো নিশ্চয়ই কাছের মানুষ বলে আপনার অন্যরকম অবস্থা, কিন্তু আপনি দেখবেন যে অনেকে আছে যে কোনো বিভৎস কোনো ডেড বডি দেখেছে, কোনো কিছু দেখেছে, সুইসাইডাল কেস দেখেছে। তো অনেকের এরকম হয় যে উনাদের মাথার মধ্যে এই ধরনের চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে, মানে হঠাৎ হঠাৎ মনে হয় যে এই মানুষটা মনে হয় আছে। আমার একটা ঘটনা মনে আছে, আমি আগেও মনে হয় ডর একবার শেয়ার করেছিলাম। আমি একটা ছবি দেখেছিলাম ছোটবেলায়, আমাদের এলাকায় একটা মানুষ খুন হয়েছিল, বড় অনেক বিস্তীর্ণ ক্ষেত থাকে না, ওখানে পড়েছিল। তো যখন ওই ছবিটা মোটামুটি অনেকের হাতে হাতে চলে গিয়েছিল আর কি, ছবিটা হার্ড কপি, তখন তার মোবাইল বা এই ধরনের কিছু নেই। তো ওই ছবিটা দেখার পর মানে আমি ভয় পেতাম, আমার কাছে মনে হতো যে এটা মনে সামনেই পড়ে আছে, এই মৃতদেহটা আমাদের উঠানে পড়ে আছে, অটোমেটিক চিন্তাটা চলে আসতো। তো এই ক্ষেত্রে অনেক সময় ঘটে এই ধরনের ঘটনা, মানুষের অবচেতন মনে এগুলো কাজ করতে থাকে। ওকে আফতাব ভাই, আর কোনো ঘটনা কি আছে যে আপনি আমাদের সাথে শেয়ার
করতে চান? হ্যাঁ, একটা ঘটনা আছে। এটা হলো আমাদের পাশে গ্রামে ফুফুর বিয়ে হয়েছে, তো ফুফুর দেওর
সেই যশোরেরই ঘটনা।
হ্যাঁ, যশোরেরই ঘটনা। উনি ইয়াং মানুষ, মানে সেই সময় 24-25 বছর বয়স হবে ওনার। সেই সময় তো টয়লেট টয়লেট তো ছিল না, মানুষের আশপাশের বন জঙ্গলের মধ্যেই এগুলো
প্রাকৃতিক কাজ।
তার আর একটা বিষয় আপনি খেয়াল করবেন, যে আজ থেকে 25-30 বছর আগে প্লাস্টিকের বন্যা কিন্তু ছিল না, তখন ছিল কাঁসার
বদনার ব্যবহার,
লোহার গুলো এগুলো ব্যবহার করা হইতো বেশি। তো উনি টয়লেটে গেছে, ইউজ করার পরে হাত ঝাড়া দিচ্ছে, ভেজা হাত তো ঝাড়া দিচ্ছে। তো এরপরে বলছে যে উনার আর কত কিছু মনে নাই, কে জানি ওনাকে দুই পাশ থেকে দুই হাত ধরে উঁচু করে নিয়ে চলে গেছে, রাত্রে উঁচু করে নিয়ে চলে যাচ্ছে। তো উনি বলছে আমার মানে কেমন জানি ঘোর ঘোরের মধ্যে আছে উনি, আবার কিছু কিছু বুঝতে পারছে, কেউ যে ওনাকে উঁচু করে নিয়ে যাচ্ছে এটা উনি বুঝতে পারছে, কিন্তু ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেবে
ওনার সেন্সটা নাই,
পুরোপুরি সেন্সটা নাই। তো এখান থেকে নিয়ে ওই গ্রামের পরে আমাদের গ্রামটা পারিহুপি গ্রাম, তারপর আর একটা গ্রাম গেল বৃত্তিপাড়া গ্রাম, এই দুইটা গ্রাম ক্রস করে চলে গেছিল সন্ন্যাসতলা একটা গ্রাম আছে সেই গ্রামের ওখানে, ওখানে একটা বিল মানে মাছ চাষ করে। তো ওখানে পানির মধ্যে নিয়ে তাকে চুবাচ্ছে পানির মধ্যে, তো শব্দ হচ্ছে একটু গুমরানির শব্দ হচ্ছে, ওই ওই ঘেরে মানে গার্ড ছিল মাছ চকি দেওয়ার জন্য, ওই গার্ড লাইট মেরে দেখে যে একটা মানুষ ওখানে ডুব দিচ্ছে বারবার, কারণ গার্ড তো দেখতেছে না যে কেউ তাকে ফোর্স করে চুবাচ্ছে কিনা, দেখতে পারতেছে না। পরে ও কেড়ে কেড়ে বলে ডাকতে ডাকতে গিয়ে ওকে উঠাইছে ওখান থেকে, কেউ চিনে না ওকে। পরে যখন একটু সেন্স টেন্স ফিরছে তখন ওরা বলছে ভাই আমার গ্রাম অমুক জায়গায়, আমার বাপের নাম এই, আমার একটু পৌঁছায় দেন সেখানে। পরে ওই রাত্রেবেলা মশা টশাল ধরিয়ে ওই লোকটাকে পৌঁছে দেয় গ্রামে। তো বলে তুমি এত পথ কিভাবে গেলা, প্রায় দুই আড়াই কিলোমিটার পথ, তুমি
হেঁটে গেলেও তো মনে হয় আধা ঘন্টার উপরে
আরো বেশি লাগবে, কারণ কি মানে
রাস্তাঘাট
ভালো না, ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা মার দিয়ে গেলেন ডাইরেক্ট চলে গেল। পরে উনি বললো যে ভাই আসলে কিভাবে নিচে আমি বলতে পারবো না, কিন্তু কেউ একজন আমাকে উঁচু করে ধরে নিয়ে চলে গেছে এবং আমার পায়ে আখের পাতা,
আচ্ছা
আখ চাষ করে না
ক্ষেতের উপর,
উপর দিয়ে তাকে নিয়ে গেছে, হ্যাঁ আখের পাতা লাগছে পায়ে, এবং যেখানে আমার আখের পাতা লাগছে সেখানে আমার হাতের থেকে বদনাটা পড়ে গেছে।
আচ্ছা
পরের দিন লোকজন খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে ওই আখ ক্ষেতের মধ্যেই তার বদনাটা পড়ে আছে,
বদনা ওখানে
পড়ে আছে, হ্যাঁ অর্থাৎ তাকে ওইভাবেই নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে।
একটা প্রশ্ন, মানে ওই বদনাটা আখ ক্ষেতের কি মাঝামাঝি পেয়েছে নাকি?
ওইভাবে তো আমি আগের ঘটনা,
এরকম হয় কি অনেক সময় এই ধরনের ক্ষেত দিয়ে যদি কোনো মানুষ মানে খুব মানে দুমড়ে মুচড়ে হেঁটে যায় বা দৌড়ে যায় তাহলে কিন্তু একটা চিহ্ন থাকে,
চিহ্ন থাকবে।
এই ধরনের তো কোনো কিছু মনে ছিল না, কারণ ওনাকে যেহেতু উপর দিয়ে
পায়ে লাগছে না, বলছে আমি যখন পায়ে বুঝতে পারছি আমার পায়ে ঘাস জাতীয় কিছু লাগতেছে বা আখের পাতা টাতে লাগতে বুঝতে পারছি, তখন ওর নাক থেকে পড়ে যায়।
সো আফতাব ভাই এই ছিল আপনার ঘটনাগুলো, তো অনেক ধন্যবাদ আফতাব ভাই। আমি কিছু কিছু ডিফারেন্ট টাইপের ঘটনা আপনার কাছ থেকে আজকে শুনতে পেয়েছি, আই হোপ যে এখানে আমরা যারা আছি সবার কাছেই ভালো লেগেছে, এবং এটা যারা রেডিওতে শুনবে বা শুনছে তাদের কাছেও আমার বিশ্বাস যে ভালো লাগতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ।
ওকে, একজনের ঘটনা এরই মধ্যে শোনা হয়ে গেছে এবং তার এক্সপিরিয়েন্স গুলো আমরা জেনেছি। হোপস যে আপনাদের কাছে ভালো লেগেছে, জানি না কার কাছে কেমন লেগেছে, এক একজনের এক এক রকম পয়েন্ট অফ ভিউ, হয়তোবা এই ঘটনাগুলো শুনে অনেকে অনেক ধরনের লজিক দাঁড় করাবে এবং কেউ সেই লজিক দিয়ে এগুলো খণ্ডন করবে, এবং খণ্ডন করে তার কাছে ভয়ের কিছুই মনে হবে না, কারো কাছে এগুলো লজিক দিয়ে খণ্ডন করার মতো যথেষ্ট লজিক থাকবে না, তারা হয়তোবা ভয় পাবে। তো যাই হোক, আমাদের কাজ হচ্ছে আপনাদের এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো সবার সামনে তুলে ধরা, আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি। আরো একবার আরো একজনের ঘটনায় আমরা প্রবেশ করতে চাই এবং তার এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনতে চাই। প্রথমে তার পরিচয়টা একটু তার কাছে আমি জেনে নিব। প্রথমে আপনার নামটা কি?
আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ জাকির হোসেন।
ওকে, কি করেন আপনি?
আমি একটা বিজনেসের সাথে জড়িত আছি।
ওকে, সো ফার্স্ট অফ অল জাকির ভাই অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি এত ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাদের এই জার্নিতে যোগ দিয়েছেন এবং আপনার ঘটনাগুলো শেয়ার করতে চান। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আপনার কাছে, মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি মানে আমার মনে হচ্ছে যে আপনি যথেষ্টই মানে স্মার্ট একটা মানুষ বলা যায়, এবং আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে আপনি কি এইসব প্যারানর্মাল জিনিসে বিশ্বাস করেন?
আমি রিয়েলি বিশ্বাস করি, আমরা যেহেতু মুসলমান, কোরআনকে আমাদের বিশ্বাস করতেই হবে, খুব সহজ কথা। কোরআন স্পষ্টভাবেই লেখা আছে মানব এবং জিন জাতি,
বলা
জিনের মধ্যেও দুইটা ক্যাটাগরি আছে, একটা ভালো একটা খারাপ। তা ভালোটা অনেক সময় মানুষকে হেল্প করে, খারাপটা কি করবে, অবশ্যই ক্ষতি করে। তাই ক্ষতিটা যারা করে তখনই আমাদের সমস্যা হয় এবং বিভিন্ন ধরনের ভয় আমরা পেয়ে থাকি।
না, এটা হয় কি অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে যে এগুলো একদমই বিশ্বাস করে না, কিন্তু হঠাৎ তাদের লাইফে এমন কিছু ঘটে যায় যখন মানে তারা আসলে ইগনোর করে পারে না। তো যাই হোক, আমরা এবার ঘটনায় যেতে চাই। আমরা প্রথমে কোন ঘটনাটা আপনার কাছে শুনবো?
প্রথম যে ঘটনাটা ঘটবো, আমার লাইফে আসলে খুব একটা এই ধরনের ঘটনা ঘটেনি, একটা আমার নিজের চোখে দেখা যে ঘটনাটা হয়েছিল আমাদের নিজের বাসায়, সেই ঘটনাটা। এটা আসলে ভয়ের কিছু না, তবে এটা খুব অবাক করা একটা ঘটনা
যেটা লজিক আপনারা
না, এটা আসলে আমরা কেউ পাইনি। তো আমি স্টার্ট করছি, এটা মোস্ট প্রবলি 92 93 এর ঘটনা এরকম হবে। তখন আমরা রামপুর উলোনে থাকতাম, আমরা চারতলা একটা বাসায় থাকতাম, উপরে আরেকটা ছিল পাঁচতলা বিল্ডিং ছিল। তা আমাদের নানি বাড়িটা আমাদের তিন চারটা বিল্ডিং বা দুই তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে খুব কাছাকাছি ছিল। তা বর্ষাকাল ছিল, সারাদিন বৃষ্টি এরকম একটা
বর্তমানে যেই ধরনের
রাইট। পাশাপাশি নানি বাসা হওয়ার কারণে বেশিরভাগ সময় বন্ধের দিনগুলোতে নানি বাসায় সবাই মিলে আব্বা আম্মা সবাই আমরা একটু গল্প গুজব করার জন্য, তখন তো এত বয়স না, ইউজুয়ালি যেটা হয় অনেক সময় আমরা জানালা লাগাতে ভুলে যাই বৃষ্টির দিনে, তা দরজা লক এন্ড কি করা তো অবশ্যই থাকে, জানালাগুলো খোলা ছিল। এর মধ্যে খুব প্রচন্ড জোরে বৃষ্টি নামে, তা বৃষ্টি প্রচন্ড জোরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাসার যে মেড সার্ভেন্ট ছিল, আমার মা তাকে বলে যে তুমি একটু তাড়াতাড়ি যাও, ছাতাটা নিয়ে যাও, ওই জানালাগুলো বন্ধ করে দিয়ে আসো, আদারওয়াইজ ভিতরে পানি এসে ভরে যাবে মানে সেটা, যেহেতু জোরে বৃষ্টি হচ্ছে। তো ওকে পাঠিয়ে দেওয়া হয়, ও সাথে সাথে চলে আসে। বাসা আসার পরে খুব একটা বেশি সময় না, কিছুক্ষণ পরে সে আবার দৌড়ে বাসায় যে সবাইকে ইনফর্ম করে যে বাসায় চোর আসছে।
আচ্ছা,
তা আমরা এর মধ্যে বৃষ্টি আবার বন্ধ হয়ে যায়, প্রচন্ড বৃষ্টি ছিল, এক ঝাঁক বৃষ্টি হয়ে আবার বন্ধ হয়ে গেছে। আমরা সাথে সাথে সবাই চলে আসি, নানি বাড়ির আমার মামারা নানা আমরা আমি আব্বা আম্মা সবাই চলে আসে। আসার পর দেখা যায় দরজায় তালা, তো ওকে জিজ্ঞেস করলাম যে কি তালাই তো, বললো যে হ্যাঁ আমিও তো তালা খুলেই ঢুকছি ভিতরে, তো কোথায় লোক, বললো যে এইখানেই তো বসা ছিল। তা আমাদের খাটটা ছিল জানালার একেবারে পাশে, জানালা দিয়ে পুরো খাট একদম পুরো চপচপে ভেজা
বৃষ্টিতে ভিজে,
বৃষ্টিতে পুরো ভেজা, অন্যান্য খাটেরও একই অবস্থা, এবং একটা লোক বা কোনো কিছু রাখলে খাটের উপরে ঠিক যতটুকু জায়গা গোল করে শুকনো থাকবে, বৃষ্টির মধ্যে কোনো কিছু যদি পানির মধ্যে আমরা কোনো কিছু রেখে দিই তাহলে জায়গাটা শুকনো থাকবে, পাশপা দিয়ে পুরো ভিজে যাবে। আমাদের মেড সার্ভেন্টের সে অনুযায়ী এই জায়গাটায় বসা ছিল একটা লোক, সেই জায়গাটা শুকনো। তো লোকটা ছিল হলো ওর সে অনুযায়ী একদম সাদা পাঞ্জাবি পায়জামা পরা, পাগড়ি পরা, সাদা ধবধবে চুল দাড়ি সেই লোকটা এখানে বসেছিল। তা কাজের মেয়ের ভাষ্য অনুযায়ী ও ঢুকার পরে জিজ্ঞেস মানে অবাক হয়ে যে আপনি কে, কিভাবে ঢুকছেন, তখন ওই লোকটা বলছে মা তুই ভয় পাইস না, তুই যে কাজ করতে আসছ সেটা করে চলে যা। এইটা বলে ও খালি দৌড়া দুইটা স্টেপ ক্রস করার পরেও পিছনে তাকিয়েছে, দেখে যেখানে আর কেউ নাই, ও তখনই সাথে সাথে দরজাটা আবার লক করে দৌড় দিয়ে আবার বাসায় যে আমাদের ইনফর্ম করছে আমরা চলে আসছি। তো ঘটনাটা ছিল এটাই, এটা আসলে মানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখানে কেউ বসেছিল, কিন্তু কে বসেছিল বা কি হয়েছে, এই জায়গাটা শুকনা কেন,
এটা আসলে লজিক। আপনি যেটা বলেছেন যে পুরো বিছানা ভেজা, শুধুমাত্র অতটুকু জায়গা যতটুকু জায়গায় সে বলেছিল যে কেউ একজন বসেছিল এই জায়গাটাই শুকনো রয়েছে, এবং আরো কিছু পয়েন্ট রয়েছে, সে তালা খুলে ঢুকেছে রুমের মধ্যে এবং যখন সে বের হয়ে গেছে তখনও তালা দিয়ে চলে গেছে। দ্যাট মিন্স হচ্ছে এই সময়ের মধ্যে কেউ না ঢুকতে পেরেছে না কেউ বের হতে পেরেছে, এবং আমার মনে হয় আর কোনো মানে এক্সিট পয়েন্টও ছিল
না আর কোনো
ওই দরজা ছাড়া।
রাইট,
সো ডেফিনেটলি এটা একটা অদ্ভুত একটা বিষয়।
সেটাই আসলে স্টিল এখন পর্যন্ত সবাই বসলে আমরা এখনো এই কথাটি বলি যেটা আসলে কি ছিল, কেন এরকম হলো।
আসলে হয় না, এই যে আমি বলেছিলাম যে কোনো একটা ঘটনা যে আপনার আসলে ভয় পাওয়ার জন্য সবসময় কবরস্থান কিংবা শ্মশানে কিংবা হন্টেড প্লেসে যাওয়ার দরকার পড়ে না, আপনি আপনার মানে দৈনন্দিন জীবনেই যদি চোখ কান খোলা রাখবেন দেখবেন যে এরকম কিছু না কিছু ঘটে গেছে যেটা আপনি লজিক দিয়ে আসলে মানে খণ্ডন করতে পারছেন না, সো এরকম ঘটে আসলে। তো যাই হোক, এটা ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্স, সো এরপরে আর কি ধরনের ঘটনা আপনি শেয়ার করতে চান?
এরপরে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের জীবনে ঘটা, সেটা হচ্ছে আমি জন্মেরও তখন আমার মা কনসিভ করেছে আর কি।
আচ্ছা,
ওনারা তখন রাজারবাগে কোন একটা কোয়ার্টারে থাকতেন যেটা চামেলিবাগে শুরু রাজারবাগে শেষ এরকম একটা সময়, কোয়ার্টার তো পাশাপাশি বিল্ডিং, নিচতলায় থাকতেন আর কি। আম্মা ওখানে যাওয়ার পর থেকেই বেশ কতদিন খেয়াল করেছেন যে রাতে দুইটা আড়াইটার পরের থেকে কেউ গোসল করছে এই ধরনের শব্দ পাওয়া যায়। একটু বলে রাখি যে পাশাপাশি বিল্ডিং এর দুই বিল্ডিং এর মাঝখানে একটা পানির ট্যাপের মতো একটা নল বের হওয়া ছিল, এটা দিন রাত চব্বিশ ঘন্টায় এটা দিয়ে পানি
পড়তো,
কোয়ার্টারে পানি টানি না থাকলে ওই লোকজন যে ওখান থেকে পানি নিয়ে আসত
সরকারি ভাবে।
হ্যাঁ রাইট, পরে যেটা হয় তা উনি আর কি খুব অবাক হইতো যে কি ব্যাপার এখানে এত রাতে গোসল কে করে। তা ওনার পাশে যে ফ্ল্যাট ছিল ও জিজ্ঞেস করেছিল যে এখানে কম আওয়াজ হয়
কি রাতেই হতো।
হ্যাঁ মানে মাঝে মানে উনি যে কয়দিনই ওই সময়টায় জাগনা পেয়েছে শুনেছে যে আওয়াজ হচ্ছে, দ্যাট মিন হচ্ছে রেগুলারই এই জিনিসটা হচ্ছে। পাশের যে মহিলা ওনাকে আমাকে জিজ্ঞেস করা হয় যে এখানে কি এরকম গোসলের আওয়াজ আসে কোথেকে, তো বললো যে এটা তো এখানে সবাই জানে, তুমি এটা জানলা টানলা খুলে আবার দেখতে যাও না, মানে ওনাদের সে অনুযায়ী এখানে পরি বা এরকম কিছু এসে গোসল করে। পরবর্তীতে আম্মা একজন দুজনের সবার কাছে জিজ্ঞেস করতে করতে দেখলো যে এইখানে যারা পুরনো তারা সবাই এই জিনিসটা ভালো জানে, এবং জিনিসটা হচ্ছে এরকম, এখানে পাঁচ বোন পাঁচটা পরি হিসেবে গোসল করে ফজরের কিছুক্ষণ আগে। গোসল টোসল করে সামনে একটা মসজিদ ছিল, এই মসজিদে নাকি তারা নামাজ আদায় করে, এবং মসজিদ থেকে অদূরে একটা পুরনো জাম গাছ ছিল, ওই জাম গাছের ওখানে যাওয়ার পরে আর মানে তাদের আর দেখা যেত না, ঘটনাটা ছিল এরকম। তা আম্মা যেহেতু প্রেগনেন্ট ছিল, ওই সাহস করে কখনো জানালা খুলে দেখার এবং আমার মানে চেষ্টা করেনি, এবং সবাই যেহেতু নিষেধ করেছে মুরব্বীরা যেটা দরকার নেই। এর কিছুদিন পরই পাশের যে বিল্ডিংটা ওইখানে নিস্তলায় আর একটা ভাড়াটিয়া শিফট হয়। নতুন যারা তারা তাদের ভিতরে আসলে আগ্রহ হওয়াটাই স্বাভাবিক যে এখানে আওয়াজ আসে কোথেকে এসে। তো উনি জানার পরবর্তীতে জেনেছে যে এই ধরনের ঘটনা, উনি একদিন সাহস করে নাকি জানালা খুলে, আগে তো জানালা গুলোতে রডের মতো জানালা ছিল, গ্রিল মতো কাঠ দেওয়া ছিল আর রড, এবং দেয়ালগুলো অনেক চওড়া ছিল যেখানে লোকজন বসাও যেত, এরকম একটা পরিস্থিতি। তা উনার যেটা করেছিলেন ফজরের আজানের আগে, ওরা নাকি আসলে আগে আমাদের আগেই নামাজ পড়ে বের হয়ে যায়, তারপরে আর কি মুসল্লিরা ঢুকে আর কি, আমাদের সাধারণ মানুষরা ঢুকে আর কি। উনি ওই জানালার কপাট খুলে ওই একদম স্পষ্ট ভাবে দাঁড়িয়ে, লুকিয়ে না একদম সরাসরি মানে সবাই দেখতে পাবে এরকম পরিস্থিতিতে। তা উনার সে অনুযায়ী টাইপের আলো এই ধরনের কিছু একটা একটা করে ক্রস করে যাচ্ছে, এক দুই উনার জানালা ক্রস করে যাচ্ছে, এক দুই তিন চারটা চলে যাওয়ার পরে পঞ্চম নাম্বারে যেটা হয়, উনাকে কেউ একজন গালে এমন ভাবে আঘাত করে, চর মারা যেটাকে বলে, উনি ছিটকে যায় রুমের ভিতরে মানে ওই জানালা থেকে ছিটকে যেয়ে, হ্যাঁ ছিটকে যেয়ে পরে সাথে সাথে সবাই ঘরের উঠে যায়, খুব অবস্থা খারাপ ছিল, তাকে হসপিটালাইজ করা হয়। পরবর্তীতে সকালে যখন তাকে নিয়ে আসা হয় হাসপাতাল থেকে, তাকে মৃত নিয়ে আসা হয়, এবং আশেপাশে সবাই এবং সবাই দেখেছে তার হাতে পাঁচটা আঙ্গুলের দাগ,
মানে তার হাতে বলতে
সরি তার গালে একদম পাঁচটা আঙ্গুলের দাগ স্পষ্ট ছিল। উনি ওনার ফ্যামিলির কাছে সব ঘটনাটাই বলেছিলেন, ওনার ফ্যামিলির মাধ্যমে সবাই শুনেছে যে ওই পঞ্চম নাম্বারটা হাত বাড়িয়ে দূরের থেকে চার পাঁচ হাত হাত বড় হয়ে যেয়ে তার গালে এমন ভাবে চর মেরেছে সে ছিটকে যেয়ে ভিতরে পড়ে, এরপরে আর কি সকালেই তো উনি মারা যায়, ওনাকে মৃত নিয়ে আসে হাসপাতাল।
তার মানে কি এই ঘটনাটুকু উনি হয়তো বা খেয়াল করে যাওয়ার টাইম পেয়ে,
রাইট রাইট, তার ফ্যামিলির কাছে বলেছে যে ঘটনাটা কি হয়েছে,
আচ্ছা,
আর হাসপাতালেই যে কোনো একটা সময় উনি মারা গিয়েছেন, সকালে ওনার ডেড বডি নিয়ে আসা হয়।
মানে ওই যে বলি না প্রায় যে অতি কিউরিয়াস হওয়া আসলে ঠিক না, কিছু জিনিস আছে কিছু ঘটনা ঘটে যেগুলোকে ওগুলোর মতো আপনার যদি কোনো প্রবলেম না করে ওগুলোর মতো ঘটতে দেওয়া উচিত। আরো একটা উদাহরণ আপনারা পেয়ে গেলেন যে আসলে এরকম আগ বাড়িয়ে নিজে থেকে কারো কোনো কিছুতে দখল করাটা মনে হয় ঠিক
কখনোই ঠিক না। আসলে তো মুরব্বীরা সবাইকে সাবধান করে, ওনারা তো অভিজ্ঞতার আলোকেই করে। আমি একটা কোনো কিছু আমার এক্সপিরিয়েন্স হলে অবশ্যই আমার পরের জেনারেশনকে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা থেকেই আদেশ করব, নিষেধ করবো, যারা নিষেধটা না শুনবে তাদের জন্য তো ক্ষতিকর হয়ে
দাঁড়াবে। আর কোন ঘটনা কি আছে?
আর একটা ছোট্ট ঘটনা বলতে পারি, এটাও আমার মায়ের লাইফের ঘটনা। আমার মায়ের তখন 12-13 বছরের মতো বয়স হবে, ওনার ছোট বোন, দুই ভাই হওয়ার পরে আরেক বোন, ওই বোনের তখন 5 বছরের মতো বয়স, পেটে একটু সমস্যা ছিল, ঢাকাতেই থাকতেন, টিনের ঘর ছিল, নিচে ছিল মাটি আর কি, টয়লেটটা ছিল হলো বাড়ির বাইরে, দুইটা ঘর ছিল, একটা হচ্ছে বাড়িওয়ালাদের ঘর এবং আর একটা ঘর ছিল হলো আমার মায়েরা যেটাতে থাকতেন, মাঝখানে উঠানের মতো, দুই ফ্যামিলির টয়লেটই আলাদা দুইটা দুটো। যেহেতু ছোট মানুষ, পেটে একটু সমস্যা ছিল তার ছোট বোনের, আমার নানা বেশ কয়েকবার তাকে রাতের বেলা টয়লেটে নিয়ে গিয়েছে। তো তখন 12:30-1 মতো বাজে, দুই তিনবার নেওয়ার পরে আবার টয়লেটে যাবে, তো আমার আম্মা ওই নানাকে না যেতে দিয়ে বলছে যে আব্বা আপনি থাকেন আমি নিয়ে যাই। তো সে নিয়ে গেছে, হাতে হারিকেন করে নিয়ে গিয়েছে, গিয়ে টয়লেটের দরজা খোলাই, তো ছোট মানুষ টয়লেট করতেছে, সে একদম টয়লেটের গেটের খুব কাছাকাছি, এক দুই হাত হয়তো বা গেটের থেকে দূরে হবে। আমাদের ঘর তার বাম পাশে ছিল হলো বাড়িওয়ালার ঘরটা, উঠানের মতো, যখন দাঁড়াবো পিছনে কোনো কিছু দেখতে না পেলেও ডানে বামে সবকিছুই দেখা যায়, সামনে ডানে বামে বেশ অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। আমার আম্মা দেখেছেন হলো একটা লোক, খুব লম্বা চওড়া একটা লোক, তাদের যে বাড়িওয়ালার ঘরটা সেটার বারান্দায় বসে আছে, কেরকম লম্বা আলখাল্লা পরা, দাড়ি আছে সাদা ধবধবে দাড়ি, লম্বা স্বাস্থ্যবান, একটা লাঠি হাতে বসে আছে। তা ওইটা দেখে আম্মা খুব মানে এত রাতে এটা এরকম লোক তো এখানে কাউকে দেখিনি, উনি খুব ভয় পেয়ে যায়, ছোট বোনের ডক্টরের কেট বলতেছে যে তোমার কি হয়েছে, তা চি করো, বলছে না হয়নি। তা আম্মা এই কথা বলতে বলতেই দেখে যে সে লাঠি ভট করে হাত দিয়ে উঠে দাঁড়িয়েছে বারান্দাতে। বারান্দা থেকে নামার দুইটা সিঁড়ি ছিল, দুইটা সিঁড়ি ক্রস করে নামতেছে, তা আম্মা আরো ভয় পেয়ে যায়। তার ইয়েটা হাঁটার ইয়েটা এরকম ছিল যে আম্মার বরাবরই হাঁটার ধরনটা। সে আবার বলতেছে যে তোমার কি হয়েছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বলতে বেশ কয়েক কদম উঠান ক্রস করে একদম আম্মার কাছে চলে আসে, তার মাথায় হাত দেয়। একটা লোক অনেক পরিষ্কার, অনেক সুন্দর, সাদা ধবধবে দাড়ি, পাগড়ি পরা, হাতে একটা লাঠি ঘুরানো টাইপের আর কি, হাতল ধরা এরকম একটা লাঠি, তার মাথায় হাত দিয়ে বলে যে মা তুই ভয় পাইস না, তোর কোনো ক্ষতি হবে না। এটা বলছে সাথে সাথে আমার আম্মা চিৎকার করে, আব্বা বলে চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
আচ্ছা,
তার চিৎকার শুনে আশেপাশের লোকজন উঠে যায়, উঠে দৌড়াদৌড়ি করে সবাই, পিছনে একটু জঙ্গলের মতো ছিল
তখনকার,
হ্যাঁ তখনকার সময়ের ঘটনা, সবাই লাঠিটা নিয়ে দৌড়াদৌড়ি করে যে কি হলো না হলো, পরবর্তীতে তার রুমে নিয়ে যায়, বা যখন সুস্থ হয় তখন পরবর্তীতে তখন সে আর কি ঘটনাটা শেয়ার করে।
আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনার মায়ের জন্ম নিয়েও একটা ছোট একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আমরা যদিও হরর না, বাট আমরা একটু ছোট করে ওই ঘটনাটা একটু শুনি।
এটা আসলে হরর কিছু না, তো ওই যে অস্বাভাবিক অনেক কিছুই যেমন ঘটে, এটাও মানে আমরাও খুব মনে করি এটা অস্বাভাবিক একটা ঘটনা। এটা আসলে মেডিকেলও এটার কোনো ইয়ে আছে কিনা আমাদের জানা নেই। আমার মা জন্ম যখন গ্রহণ করেন, সবার ভাষ্য অনুযায়ী মৃত জন্ম গ্রহণ করেন, সেটা ছিল হলো এশার টাইমের, এশার নামাজের সময় গ্রামে জন্মগ্রহণ করেন। তা ইউজুয়ালি যেটা হয় গ্রামের বাড়িতে, মৃত বাচ্চা জন্মগ্রহণ করেছে ওটাকে মানে এত কেউ আগ্রহ দেখানোর কিছু নাই, নর্মালি জন্মের পরে কোনো কাঁথা টাথা কিছুই না, মাটির একটা সাইডে ঘরে, হ্যাঁ মৃত বেবি জন্মেছে যেহেতু পাশে ফেলে রেখেছে আর কি। আর আমার নানির অবস্থাও খুব খারাপ হয়ে যায় যেহেতু দায়ের মাধ্যমে, সবাই আমার নানির ব্যস্ত ছিল। তো আমার মা ছিল হলো বংশের প্রথম, আমার নানাও ছিল বংশের প্রথম ছেলে, তো ওনারা একটু পরহেজগার ফ্যামিলি, তো এরকম একটা ছিল। আমার আম্মার দাদি যে ওনার আমাদের সবার জানা মতো ওনার কোনো সময় কোনো নামাজ কাজে হয়নি, শুধুমাত্র এক ওয়াক্ত নামাজের কাফফারা দিতে হয়েছিল মৃত্যুর পরে, জাস্ট একটা ওয়াক্ত। উনি মারা গিয়েছেন হলো জোহরের আজানের সময় বা আজানের হওয়ার মুহূর্তে, সেই কাফফারাটা দিতে হয়েছে।
আচ্ছা,
উনি এত পরহেজগার ছিলেন। তা উনি আর কি আমার মা মৃত জন্মগ্রহণের পরে উনি সবাইকে বলেই নানির সুখ শুশ্রূষা করার পরে দেড়টা দুইটার দিকে উঠে যায় যে আমি আমার ছেলেকে কি জবাব দিব, মৃত সন্তান জন্মাইছে কি জবাব দিব। তখন নানা আর কি ঢাকা থেকে, উনি NSI তে চাকরি করতেন আর কি, তখনই ঢাকা থেকে আর কি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছেন, রাস্তায় ছিলেন, উনি জানতেন না যে মৃত সন্তান হয়েছে। তা উনি আর কি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইরে উজু টুজু করে এসে ও তাহাজ্জুদের নামাজ শুরু করেন। সেই নামাজ পড়তে পড়তে এরকম একটা পরিস্থিতি হয় উনার, সেটা ছিল এরকম যে আমাকে নিয়ে গিয়ে হলো আমার গাছ, মানে আমার মা এটা ভালো বলতে পারে, গাছ আর গোটা ফিরাই দিয়ে যাও। পরবর্তীতে যেটা হয়, ফজর আজান যখন হয় তখন আমার মা চিৎকার করে কেঁদে উঠে।
আচ্ছা,
চিৎকার করে কেঁদে উঠে, তখন আমার নানি মানে বসতে না পারলেও বুঝতে পারতেছে, সব জ্ঞান টেনে এসেছে মোটামুটি, তখন আর কি নানি বলে যে আম্মা কোথায় আপনার নাতি তো জীবিত, কান্না করে উঠছে। তখন আমার আম্মার দাদি বলেছিল যে মা মা বলে আর ডাকো না, আম্মার সময় শেষ। তুমি স্পষ্ট ভাবে বলে দিছে যে আম্মাকে আর ডাকা দরকার নাই, আম্মার সময় শেষ। সে ওইখানেই বসা ছিল, ওখানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার পরবর্তীতে সে ওই দিনই দুপুরের আজানের সময় একদম মানে মারা যান আর কি আম্মার দাদি। তা জিনিসটা এরকম, 7-8 ঘন্টা একটা মানুষ মৃত থাকার পরে, আম্মার জন্ম হয়েছে এশারে, তখন থেকে মৃত, সে শ্বাস প্রশ্বাস এবং চিৎকার করে হলো ফজরের আজানের সময়।
মানে এইটা অনেকের মাঝে হয়তো একটা প্রশ্ন দেখা দিতে পারে যে আমরা দেখি অনেক সময় বাচ্চা জন্মগ্রহণ করলে একটা সার্টেন অফ টাইম পর্যন্ত তেমন কোনো রেসপন্স পাওয়া যায় না, কান্নাকাটি করে ওঠে না, তো এটা বিভিন্ন কিছু করতে হয়তো বা তখন কান্নাকাটি করে ওঠে। কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটেছে, আপনার আম্মা জন্মগ্রহণ করেছে যদি ধরি রাত 8টার দিকে, এবং প্রায় 8-10 ঘন্টা পরে এবং ভোরবেলা গিয়ে ওনার মাঝে রেসপন্স পাওয়া গেছে, এই টাইমটা কিন্তু আসলে রিয়েলি একটা অনেক দীর্ঘ সময়। আমার জানা নেই যে, আমি যেহেতু মেডিকেলের স্টুডেন্ট না, সো আমি জানি না এত দীর্ঘ সময় পরে বাচ্চারা রেসপন্স করে কিনা,
সেটাই আমিও মানে আমরাও খুব অবাক, যেটাকে আসলে মেডিকেল সায়েন্স এরকম কিছু আছে কিনা যে 8-10 ঘন্টা পরে রেসপন্স করে কোনো বেবিরা, তো এটা আসলে মানে আমরা খুব অবাক হয়ে যাই। কিন্তু আসলে
আপনার আম্মার দাদি তো হচ্ছে পুরোপুরি সুস্থ ছিল এক পর্যন্ত?
জি 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 একদম সুস্থ ছিল,
সুস্থ ছিল। ওকে জি, তো আসলে হয় না কিছু কিছু জিনিস আসলে সবকিছুতে হরর থাকে না, কিছু কিছু জিনিস মানে থাকে যে যেটার আমরা উত্তর খুঁজে পাই না, কিন্তু এটা কোনো ক্ষতিকর কোন কিছু থাকে না। সো এইটা একটা এই ধরনের ঘটনা, এটা উনাদের বিলিভ। সো কে কি ভাবে নিচ্ছেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হলো যে বিষয়টা একটু ইন্টারেস্টিং, মানে আমরা শেয়ার করতে পারি, দ্যাটস ওয়াই আমরা এটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম। সো অনেক ধন্যবাদ আপনাকে, মানে স্পেশালি আমি অনেক থ্যাংকস জানাতে চাই, এত ব্যস্ততার মাঝেও আপনি ডরের জার্নিতে সময় দিয়েছেন এবং আপনি চমৎকার কিছু ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরও ধন্যবাদ এবং ডরের যত অডিয়েন্স আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ইনশাল্লাহ আবার কখনো সময় পেলে অবশ্যই আসবো এবং আরো কিছু নতুন ঘটনা শেয়ার করবো।
ডেফিনেটলি ডরে যারা একবার অংশগ্রহণ করে তারা হচ্ছে ডর ফ্যামিলির সদস্য, সো তাদের জন্য ডরের দরজা সবসময় খোলা, যখনই কোনো কিছু ইনসিডেন্ট ঘটবে তাদের লাইফে কিংবা আপনাদের আশেপাশে ঘটবে, প্লিজ আমাদেরকে নক করবেন, আমরা সেই ঘটনা সবার সাথে শেয়ার করতে চাই।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি, আর্চি কিপটিয়া রয়েছে আপনার সঙ্গে এবিসি রেডিওতে। আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে চারজন, আফতাব, জাকির হোসেন, মোহাইমিনুল, রাকিবুল ইসলাম এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। সাউন্ডে রয়েছে লোবান, আমি আর্চি কিপটিয়া আপনার সাথেই আছি। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত গভীর থেকে গভীর হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর গল্পের আরো গভীরে আমরা প্রবেশ করব। ফিরছি ঠিক রাত একটায়। ডর
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া, অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোবান। ডরের 101তম পর্বটি আমরা ধারণ করেছি পুরন ঢাকার কোন একটা স্কুলে, যে জায়গাটি একটি হন্টেড প্লেস। আজকে ডরে আমাদের সঙ্গে রয়েছে চারজন, আফতাব, জাকির হোসেন, মোহাইমিনুল, রাকিবুল ইসলাম। রাত একটা, গভীর রাত, শুনশান নিরবতা, কানে হেডফোন লাগিয়ে ডর শুনছেন আপনি আরজে কিবরিয়ার ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনশানে নিরাপত্তায় ডরকে আরো একটু আপন করে পেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে তিনটি জিনিস মাথায় রাখুন। একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে খুব কাছাকাছি কেউ নেই কোথাও, জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তারপর শুনতে থাকুন ডর। দেখুন ডর মানে আমরা যে বলি ভয়, সেটা পান কিনা। ফিরছে আবার মূল গল্পে। ডর
শুনছেন এবিসি রেডিও 89.2 FM এবং চলছে ডর, 101তম পর্ব চলছে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আরো একটি ঘটনাতে, ঘটনাটি যার থেকে শুনবো তার নাম এবং পরিচয়টা আগে জানতে চাচ্ছিলাম। আপনার নামটা এবং পরিচয়টা যদি একটু বলতেন।
আমি মোহাইমিনুল ইসলাম আলিফ, আমি টঙ্গী থেকে এসেছি।
ঠিক আছে আলিফ, তাহলে আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাচ্ছি।
জি, আমার ঘটনাটা হচ্ছে আমার দাদা বাড়িতে ঘটেছিল। আমরা আমার আব্বুর চাকরির কারণে আমি যশোরে থাকতাম আব্বুর সাথে, কিন্তু প্রতি ঈদে আমরা বাড়িতে চলে আসতাম ঈদ করার জন্য। আর তখন প্রতি ঈদটা আমরা বাড়িতেই করি, আর সেবারও আমরা ঈদ করতে বাড়িতে আসছিলাম। আসার পর ঈদটা আমরা খুব ভালোভাবে কাটে। আর আমি যে ঘটনাটা আজকে বলবো সেটা হচ্ছে ঈদের পরের দিনের ঘটনা।
আচ্ছা, ঠিক, এটা কোন সালের কথা বলছেন?
এটা হচ্ছে 2010-এর ঘটনা।
2010-এর ঘটনা, আচ্ছা।
ঈদের পরদিন আমার আম্মু আমাকে কোন একটা জরুরি কাজে আমার ফুফু বাড়িতে যেতে বলে, আর আমাদের ফুফুদের বাসাটা হচ্ছে আমাদের দাদাবাড়ি থেকে 20-25 মিনিটের রাস্তা। তা যখন আমাকে যেতে বলে তখন বিকাল হয়ে গেছে, আমি রওনা করি আমার ফুফুদের বাসার দিকে। তা যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায়, ফুফুদের বাসা যায়, আমি কাজটা কমপ্লিট করি এবং ওখান থেকে খাওয়া দাওয়া করে আমি বলি যে ফুফু আমি থাকবো না। তখন আমার ফুফু আমাকে রিকোয়েস্ট করে যে না তুই থেকে যা, এত রাতে কেন চলে যাবি তুই। তাই আমি বললাম না আম্মু যেতে বলছে যখন আমাকে যেতেই হবে। পরে আমার ফুফু তো ভাই আমাকে বলে ঠিক আছে আমি তোকে আগায় দিয়ে আসি। আমি বললাম না কাউকে যাওয়া লাগবে না, আমি একা যেতে পারবো। তখন আমার ফুফু বলে যে ঠিক আছে যাবি যখন, যেহেতু এলাকায় ইলেকট্রিসিটি নেই তুই একটা টর্চ লাইট নিয়ে যা আর সাবধানে যাস, এটা আমাকে বলে দেয়। তখন আমি বাহার থেকে বের হয়ে আবার রাস্তায় নেমে আসি। যখন হাঁটতে থাকি তা রাস্তাতে এমনি নির্জন থাকে রাতের বেলা, তাই কিছু তো যাওয়ার পর মনে হয় যেন আমাকে কেউ ফলো করছে।
আচ্ছা, আর গ্রামের রাস্তা তো বোধহয় এমনিতে একটু কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব থাকে, কারণ তেমন মানুষজন দেখা যায় না।
জি জি, আর আমি যখন ওইখান থেকে রওনা করছি তখন প্রায় রাত 10টা বেজে গেছে, মানে গ্রামে রাত 10টা মানে কিন্তু অনেক ব্যাপার। তখন আমি যখন মনে হলো যে কেউ আমাকে ফলো করছে তখন আমি পিছনে তাকাই এবং টসে আলো ফেলি। তখন দেখি পিছনে একটা ছোট্ট বাচ্চা শিশু
আচ্ছা
আমাকে ফলো করে পিছনে পিছনে আসছে। আমার
একটা বাচ্চা শিশু আপনার পিছনে পিছনে হাঁটছে?
জি। তখন আমার মনে হয় কি ব্যাপার, রাত 10টা একটা বাচ্চা শিশু কেন
কোন জায়গা থেকে আসলো, কারণ ইউজুয়ালি যেখানে বড় মানুষই দেখা যায় না সেখানে বাচ্চা মানুষ পিছনে হাঁটছে, ব্যাপারটা একটু অস্বাভাবিক বটেই।
পরে আমি মনে করি হ্যাঁ এটা স্বাভাবিক হতে পারে,
গ্রামের মানুষজন হয়তো বা। আচ্ছা,
তারপরে আমি ওটা কেয়ার না করে আমি সামনে হাঁটতে থাকি। কিছু দূর হাঁটার পর হয় কি যে গ্রামে তো অনেক বাঁশঝাড় থাকে রাস্তার দুই ঝাড়, এটা বাঁশঝাড়। তা বাঁশঝাড়টার থেকে মনে হচ্ছে কেমন যেন স স আওয়াজ আসছে, আর এটাই আমাকে একটু মানে ভয় পাওয়া দিচ্ছিল।
এটা কি বাতাসের জন্য আসছে? এমনও হতে পারে যে বাতাসের কারণে স স আওয়াজ আসছে।
হ্যাঁ হতে পারে, কিন্তু গ্রামের নির্জন রাস্তা আমার কি আমার নিজে একটু ভয় লাগছিল।
আপনি নিজে একটু মানে ভয়ের মধ্যে ছিলেন, কারণ এমনিতে বাচ্চা দেখেছেন একটা পিছনে, তারপর আবার শব্দটাকে আর একটু বেশি ভয় লাগাটাই স্বাভাবিক। তারপরে কি হলো?
তখন আমি কিছু দূর হাঁটার পরে পিছন থেকে খেয়াল করি যে বাচ্চা শিশুটা আমার কাছে সাথে নেই, সে পিছন থেকে কিভাবে যেন হাওয়া হয়ে গেছে। এরপর যখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ ও হয়তো বা কোথাও বাহা চলে গেছে বা এমন কিছু, আমি আবার হাঁটতে থাকি। কিছু তো হাঁটতে হাঁটতে সামনে যে একটা ব্রিজ থাকে, আমি দূর থেকে দেখি কি যে একটা কোন একটা শিশু এখানে দাঁড়ায় আছে ব্রিজের মাঝে।
আচ্ছা, কোন একটা শিশু বলতে আপনি পিছনে যাকে দেখেছিলেন তার মতোই দেখতে সেরকম কিছু?
তখনও আমি ওটা খেয়াল করি নাই, আমি দূর থেকে দেখছি,
করতে পারিনি যে আসলে পিছনে শিশুটা কেমন দেখতে ছিল।
হ্যাঁ হ্যাঁ, পরে যখন আমি ব্রিজের উপর যাই, যাওয়ার পর দেখি এটা সেই শিশু যাকে আমি পিছনে দেখে আসছিলাম।
আচ্ছা,
তখন আমি ভাবতে দেখি কি ব্যাপার, এটা কিভাবে হলো, কারণ আমি তো ওকে পিছনে ফেলে রেখে আসছিলাম, ও কিভাবে সামনে চলে আসলো। তখন আমি যখন ওর পাশ দিয়ে যাবো তখন ও দেখে আমার দিকে কিভাবে যেন তাকায় আছে, আমি ওটা নিতে পারি না নিজের থেকে, মনে হয় যেন মানে কি আমার
দিকে জিজ্ঞেস করছিলেন দেখেছে বা কোথা থেকে আসছে বা কিছু?
না, আমি ওটা জিজ্ঞেস করার চেষ্টা করি না, কারণ আমি যখন ওকে দেখছি যে পিছনে ছিল ওখান থেকে সে নাই সামনে চলে আসছে, তখন আমার ভিতরে একটা ভয় কাজ করা শুরু করে
যে ও এখানে কিভাবে আসলো, কি তো কোনো ব্যাপার,
হ্যাঁ এটা নরমাল কোনো কিছু না। তখন আমি একটু দ্রুত গতিতে হাঁটা শুরু করি, এখন ও আমাকে পিছন পিছন ফলো করে আবারও,
সে একইভাবে যেমন টাকি করছিল
আমাকে ফলো করতে থাকে। এভাবে কিছু দূর হাঁটার পর সামনে একটা কবরস্থান ছিল, এটা হচ্ছে গ্রামের একটা পারিবারিক কবরস্থান। তা ওইখানে যাওয়ার পর হঠাৎ দেখি শিশুটা আমার থেকে দ্রুত গতিতে হাঁটছে, পৌঁছালাম তখন মনে হলো কি কবর থেকে খুব আওয়াজ আসছে, মানুষজন অনেক কথা বলছে এরকম মনে হচ্ছে।
আচ্ছা,
আর একটা কবর থেকে ধোঁয়া উঠছিল,
আপনি সেটা মানে সামনাসামনি গিয়ে দেখতে পেয়েছেন?
হ্যাঁ।
তারপর কি করলেন?
তারপরে যখন আমি কবরের স্থানটা পুরো মাঝ বরাবর চলে আসি তখন মনে হলো যে পিছন থেকে কেউ আমাকে ডেকে উঠলো
আপনার নাম ধরে।
হ্যাঁ, আমার নাম ধরে বলল মোহাইমিন। তখন আমি ওদিক তাকাই, তাকানোর পর যেটা আমি দেখছি এরপর আমার ব্রেন কাজ করা বন্ধ হয়ে গেল।
কি দেখেছিলেন তখন?
তখন আমি দেখলাম যে সাদা পাঞ্জাবি পরা কি একজন এখানে দাঁড়ায় আছে আর আমাকে ডাকছে
সেই কবরস্থানের ওখান থেকে।
হ্যাঁ।
আচ্ছা, তারপরে আপনি কি করলেন সেটা শুনি?
ওটা শোনার পর কিছুক্ষণ আমি স্থির দাঁড়ায় থাকি, আমি কি করবো আমি নিজে বুঝতে পারছিলাম না,
আর রাতের বেলা স্বাভাবিক ভয় পেয়ে যাওয়াটাই।
হ্যাঁ। আর তারপর আমি মাদ্রাসা স্টুডেন্ট হিসেবে কিছু দোয়া কালাম জানতাম, আমি ওগুলো পড়তে থাকি এবং দ্রুত গতিতে ওখান থেকে দৌড়াতে থাকি। আমি প্রাণপণ দৌড়ে আমি আমার বাড়ির কাছে চলে যাওয়ার চেষ্টা করি। আমার বাড়ির পাশে একটা খাল ছিল, খালের উপর একটা সাঁকো, আমাকে ওটা ক্রস করে তারপর আমার বাড়িতে যেতে হবে। আমি যখন সাঁকোটার উপর উঠি তখন এমনি আমি পিছন থেকে ভয় পেয়ে আসছি, আর সাঁকো যখন আমি পার হচ্ছি তখন মনে হলো কি সাঁকোর উপর থেকে কোনো ভারী একটা বস্তু নিচে পড়ে গেল।
মানে আপনি যখন সাঁকো দিয়ে পার হচ্ছেন তখন ফিল করলেন যে উপর থেকে মানে কিছু একটা নিচে পড়ে গেল।
সাঁকো উপর থেকে নিচে পড়ে পানিতে পড়ে গেল।
আচ্ছা,
যখন আমি চিন্তা করলাম হ্যাঁ পড়ছে, আমি দ্রুত পার হয়ে বাসা চলে যাই, কারণ আমার টার্গেট হচ্ছে বাসা চলে যাওয়া। যখন আমি ওই যে জায়গাটা যে বস্তুটা পড়ছে ওইখানে যাওয়ার পর মনে হলো যে কেউ খুব জোরে জোরে ঝাপাঝাপি করছে পানির ভিতরে, অনেক পানি ছিটছে।
আচ্ছা,
আর পানিগুলো ফোঁটাগুলো আমার গার পরও পড়ছিল।
আচ্ছা,
ঠিক ওই অবস্থাতে মনে হলো যে পিছন থেকে কেউ আমাকে আবার ডেকে উঠলো,
আবার ডেকে উঠলো। আর এছাড়া আপনি কি কিছু দেখতে পেয়েছেন?
হ্যাঁ, তারপর ওখানে যখন আমি যাই যে জায়গা থেকে ওই বস্তুটা পড়ে গেল, ওইখানে যাওয়ার পর আমি দেখতে পেলাম যে ওই যে শিশুটা যাকে আমি পিছনে দেখছিলাম
আচ্ছা, যে আপনাকে ফলো করছিল?
হ্যাঁ, ওই শিশুটাই পানির ভিতরে পড়ে আছে এবং খুব জোরে ঝাপাঝাপি করছে পানির ভিতরে,
বাঁচার চেষ্টা করছে।
হ্যাঁ, বাঁচার চেষ্টা করছে।
তারপর কি করলেন আপনি? মানে বাচ্চাটাকে দেখে থামলেন ওখানে নাকি চলে গেলেন, নাকি আপনি বুঝতে পারলেন যে পুরো বিষয়টা আসলে অতিপ্রাকৃত কোনো বিষয়? কারণ আপনি যে বাচ্চাটাকে দেখেছেন ফলো করতে, সেই বাচ্চাটাকে আপনি ব্রিজের সামনেও দেখেছেন, এখন দেখছেন যে সাগর থেকে নিচে পড়ে আছে। তারপর কি করলেন?
তারপর আমি প্রথম থেকেই তো আমার ভিতরে একটা ভয় কাজ করছিল, কারণ আমি ওকে দেখছি, ও কবরস্থানে চলে গেছে।
হ্যাঁ,
ও আমার সাথে নাই, কিন্তু এখানে ও আবার চলে আসছে। তখন আমার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না, আমার মনে হচ্ছিল না এটা কোনো নর্মাল ব্যাপার না, আর আমি এখানে একমতো দাঁড়ানো উচিত হবে না, আমার বাসায় চলে যেতে হবে।
আচ্ছা,
তখন আমি খুব দ্রুত সাঁকোটা পার হয়ে যাই এবং বাসায় চলে আসি। বাসায় আসার পর যখন আমি দরজা নক করি এবং আমার আম্মুকে বলি যে আম্মু দরজাটা খুললাম চলে আসছি, পরে আম্মু দরজা খুলে দেয় এবং আমাকে দেখে বলে, কি কোনো সমস্যা হয়েছে তোর? তাই আমি বলি, না কোনো কিছু হয় নাই, আমার ভালো লাগছে না, আমি শুয়ে পড়বো। তখন আমাকে হচ্ছে আমাদের যে গ্রামের একটা আলাদা ঘর থাকে সেটাকে বলা হচ্ছে কাচারি ঘর, যেটাকে হচ্ছে গেস্টদের জন্য ইউজ করা হয়। তখন আমাকে বলে, ঠিক আছে তুই ওখানে ঘুমিয়ে পড়, কারণ বাসায় অনেক গেস্ট আসছে, সবাই বিভিন্ন রুমে আছে, তুই ওটা ফাঁকা আছে ওখানে চলে যা। পরে আমি ওই রুমটাতে ঘুমাতে চলে যাই। যাওয়ার পর যখন আমি বেডে শুয়ে পড়ছি, আমার কাছে মনে হচ্ছিল পিছনে ওই শিশুটার কথা।
আচ্ছা,
ওই শিশুটার আর্তনাদ আমার কাছে আবার কানে আসছিল, এরকম মনে হচ্ছে আমার কাছে। পরে আমি কিছুক্ষণ ভাবতে থাকি ব্যাপারটা নিয়ে। এর ভিতরে হয় কি, মনে হলো বাইরে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এভাবে কিছুক্ষণ চিন্তা করতে
পারি, রাতের বেলাতে যখন আপনি বাসায় ঢুকে পড়লেন, তারপরে মনে হচ্ছে যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে,
বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমি কখন যে ঘুমায় পড়ে আমি নিজেও জানি না। পরে যখন আমার সকালে ঘুম ভাঙে, তখন দেখি আমার আম্মু আমার পাশে, আমার মাথায় পানি ঢালছে, আমার গায়ে প্রচন্ড জল।
আচ্ছা, পরে কি জানতে পেরেছিলেন যে আসলে কি হয়েছিল, বা বাচ্চাটাকে কেন দেখলেন, বা এরকম কিছু কি জানতে পেরেছিলেন?
হ্যাঁ, পরে আমার যে ওখানকার স্থানীয় যে কাজিন গুলো আছে,
আচ্ছা,
ওদেরকে আমি জিজ্ঞেস করি যে এরকম বাচ্চা শিশু কেউ এলাকাতে আছে কিনা,
যে যাকে আমি রাতে দেখেছি,
আমি রাতে দেখেছি সে ওই এরকম সাগর এখানে আসছিল। তখন ওরা বললো, না এরকম শিশু তো কেউ নাই, তবে সপ্তাহখানিক আগে একটা শিশু মারা গেছে।
সপ্তাহখানিক আগে শিশু মারা গেছে? কিভাবে মারা গেছে?
এটা ওই সেম পানিতে ডুবে মারা গেছে, এটা হচ্ছে গত এক সপ্তাহ আগে।
আচ্ছা, যেহেতু আপনারা ওখানে থাকেন না, তাই আপনারা জানেন না আর কি, ওনারা যারা ছিল স্থানীয় তারা,
স্থানীয় যারা ছিল তারা এটা জানে ব্যাপারটা।
তারপর কি মনে হলো যে আসলে আপনি ওই বাচ্চাটাকে দেখেছেন, যে বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে সেই বাচ্চাটাই?
হ্যাঁ, আমার কাছে এটাই মনে হলো।
আচ্ছা ঠিক আছে, আপনি আরো কোন ঘটনা কি বলতে চান?
হ্যাঁ, আমার আরেকটা ঘটনা আছে।
জি বলুন।
এটা হচ্ছে আমি যেখানে পড়াশোনা করি, যে মাদ্রাসাতে,
হ্যাঁ,
সেই মাদ্রাসা এরিয়ার ঘটনা এটা। এটা অনেক আগের ঘটনা, যখন আমাদের মাদ্রাসাটা শুরু হয়েছিল প্রথম দিকের, তখন আমাদের মাদ্রাসা গেটের পাশে একটা লাইব্রেরি আছে, আর ওই লাইব্রেরিটা চালাতে হচ্ছে একটা বুড়া মতো মানুষ, সে অনেক বয়স্ক, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তো এবং ওই লাইব্রেরিটাই চালাইতো, আমরা দেখে আসছি। তা উনি যখন এরকম লাইব্রেরি কন্টিনিউ করতো, আমরা ওখানে যাইতাম আসতাম, একদিন হলো কি হঠাৎ উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল,
সেই মাদ্রাসা যে লাইব্রেরিয়ান ছিল উনি।
হ্যাঁ, পরে ওনার ঠিকানা ছিল হচ্ছে অন্য একটা ডিস্ট্রিক্টে, অর্থাৎ আমাদের মাদ্রাসা এরিয়াতে না, আর ওনার লাশ কেউ নিতে আসে নাই, তখন প্রায় রাত হয়ে গেছে। তখন আমাদের মাদ্রাসার যারা টিচার ছিল বা স্টুডেন্ট আমরা যারা ছিলাম, তা আমরা ডিসিশন নিলাম যে লাশটা নিয়ে আমরাই নিয়ে এসে দাফন কাপড়ের ব্যবস্থা করি বা এটার জানাজার ব্যবস্থা করি। পরে লাশটা নিয়ে আসার পর আমরা গোসল দিই, গোসল দেওয়ার পরে যখন জানাজার ব্যবস্থা হবে, পরে সবাই একসাথে হয়ে আমরা ওটা লাশটা জানাজা করি। কিন্তু যেহেতু ওনার কোন আত্মীয় এখন এসে পৌঁছায় নাই, তা আমরা চিন্তা করি যে লাশটা এখানেই থাক, যখন সকালে আসবে তখন ওটা সে নিয়ে যাবে।
আচ্ছা,
তখন ওইভাবে থাকে। তা আমরা তো মাদ্রাসার হোস্টেলে থাকি, তা মাদ্রাসা হোস্টেলে আমরা চলে আসি। লাশটা হচ্ছে মসজিদের পাশেই একটা জায়গায় রেখে দেওয়া হয়। রাতের বেলায় খুব ঝড় বৃষ্টি শুরু হয়, তখন আমাদের যে হল সুপার থাকে সে বলে যে, যাও লাশটা তো বাইরে রয়ে গেছে, তোমরা একটু লাশটাকে উঠায় রেখে আসো ভিতরে, মসজিদের বারান্দা বা কোথাও একটা রেখে আসো, যেহেতু লাশটা ভিজে যাচ্ছে। তখন যখন আমাদের ওই হোস্টেলের একজন কর্মকর্তা সে যায়, যে লাশটা ওখানে যখন লাশের কাছে যায়, যাওয়ার পরে দেখে যে ওই যে খাটিয়াটা, শুধু খাটিয়াটাই পড়ে আছে, লাশটা নাই। তারপরে উনি খুব দ্রুত চলে আসে হল সুপার কাছে, সে বলে যে এরকম
লাশটা নাই কিন্তু খাটিয়া পড়ে আছে।
হ্যাঁ, খাটিয়া পড়ে আছে। তখন ওটা শোনা পরে হল সুপার আমাদেরকে নিয়ে, আমরা সবাই খুঁজতে বেরোই, তখনও কিন্তু ঝড় বৃষ্টি চলছে, এবার আমরা খুঁজতে থাকি তো লাশ আর পাওয়া যায় না কোথাও। অনেক খোঁজাপড়ির পর আমরা হোস্টেলে ফিরে আসি। আর আমাদের মাদ্রাসা এরিয়াটা হচ্ছে অনেক বড়, আমাদের মাদ্রাসা দুইটা গেট, আর আমাদের যে দুইটা গেট থাকে, গেটের যে দারোয়ান থাকে, ওরা তো রাতে জেগে থাকবে, আমরা ওদেরকে বলে আসি যে যদি কোথাও লাশটা পড়ে থাকে দেখো তুমি জায়গা মতো রেখে দিও।
আচ্ছা, একটা ব্যাপার কি হয়েছে, আতঙ্ক সৃষ্টি হয়নি যে লাশ কোথায় চলে গেল?
হ্যাঁ অবশ্যই, এটা পুরো মাদ্রাসা ক্যাম্পাসে একটা আতঙ্ক ছড়ায় পড়ছিল যে লাশটা কোথায় গেল।
আচ্ছা,
লাশটা তো আমরা এখানে রেখে গেছিলাম, লাশটা তো নাই।
আচ্ছা, তখন লাশ পাহারা দেওয়ার জন্য বা সাথে কাউকে রেখে যান নাই কি?
না, ওটা হচ্ছে যে দেখেন ওটা তো আমাদের কোন রিলেটিভ না।
তারপরে কি হলো, আপনারা রুমে চলে আসেন?
হ্যাঁ, আমরা আমাদের মতো রুমে চলে আসি, কিন্তু অনেক রাতে। এটা হচ্ছে আমার পরে শোনা যে আমাদের যে দারোয়ান থাকে দুইটা গেটের, দারোয়ানরা অনেক রাতে ওরা ডিউটি করে, তখন হঠাৎ দেখে কি যে আমাদের ক্যাম্পাসে তো অনেক বড় একটা পুকুর আছে, পুকুরের অন্য সাইডে কাফুনের কাপড় পরা কেউ যেন দাঁড়িয়ে আছে।
আচ্ছা,
এটা দেখার পর দারোয়ান, যেহেতু দারোয়ান সে রাতে দায়িত্ব পালন করে এবং সে খুব সাহসী থাকে, সে ওই লাশটা বিশের জন্য আগায় যেতে থাকে সামনের দিকে। পুকুর পাড়ে যখন যাইতে থাকে, শুধু যাওয়ার পরে যে দেখে কি যে ওই যে লাশটা ছিল কাফনে কাপড় পরা, আমাদের পুকুর পাড়ে তিনটা চারটা তাল গাছ ছিল, ও একটা তাল গাছ উপর দিকে ওঠা শুরু করছে।
ওই লাশটা কাফনে কাপড় পরেই তাল গাছে উপর ওঠা শুরু করেছে,
উপরে ওঠা শুরু করছে। তখন ও এটা দেখার পরে ওইখান থেকে ব্যাক করে এবং অন্য যে দারোয়ান থাকে তাকে ডেকে আনে যে আমি তো লাশটাকে ওইখানে দেখে আসছি।
তারপরে তারা কি যায়, মানে লোকজন নিয়ে কি যাওয়া হয় সেটা নেওয়ার জন্য বা দেখার জন্য?
হ্যাঁ, তারপরে যখন ওই দারোয়ানকে বলা হয় তখন আমাদের হাউসকিপারকে ডেকে তোলা হয় রাতের বেলা, পরে আমরাও সঙ্গে ওখানে যাই। যাওয়ার পরে দেখি যে ওনা আমাদের বলে যে পুকুর পাড়ে আমরা লাশটা দেখছিলাম এরকম এরকম, আপনারা আসেন। পরে যাওয়ার পরে যখন আমরা সবাই মিলে ওখানে যাই, যাওয়ার পরে দেখি যে না, ওই লাশটা ওখানে নাই।
আচ্ছা, মানে লাশটাকে পরে খুঁজে পাওয়া গিয়েছিল? আর
না, এরপরে লাশটা খুঁজে পাওয়া যায় নাই, তবে হঠাৎ হঠাৎ ওই লাশটাকে রাতের বেলা দেখা যায় যে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঘুরছে, কোথাও বসে আছে, শুয়ে আছে, এমন মনে হয়।
এটা কি কাফনে কাপড় পরে?
হ্যাঁ, আর এটা দেখতে পারে যখন রাতে যদি কেউ জেগে থাকে, বিশেষ করে দারোয়ান বা বাইরের থেকে যদি কেউ এসে এখানে অবস্থান নেয়, এরকম যারা রাতের বেলা অনেকে আছে মসজিদে এসে রাত যাপন করে, তারা এগুলো দেখতে পায়। এরকম এরপরেও কয়েকবার দেখা গেছে এই ব্যাপারটা।
এই ছিল আপনার ঘটনা তাহলে?
হ্যাঁ, এটাই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে।
ডর চলছে আর আমরা তো একের পর এক ঘটনা শুনছি, এবং ডরে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আরও একবার আপনাদেরকে বলতে চাই যে আপনারা চলে আসতে পারেন, আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন, আপনি আপনার ঘটনাগুলো রেকর্ড করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 09613892892। এই নাম্বারে ফোন করে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে, আপনি আপনার ঘটনাগুলো বিক্ষেপে বলবেন যে কি ধরনের ঘটনা, আপনি কোথায় থাকেন বর্তমানে এবং আপনি কি করেন, এই কয়েকটা বিষয় বলে আপনার ভ্যালিড ফোন নাম্বার যেটাতে ফোন করলে আপনাকে পাওয়া যাবে, আপনি আপনার ঘটনাগুলো পাঠাতে পারেন আমাদের কাছে, দেন ডর টিম আপনার সাথে যোগাযোগ করবে। তো যাই হোক, এবার আমরা পরবর্তী যিনি অতিথি রয়েছে আমাদের সাথে তার ঘটনায় চলে যেতে চাই, এবং ঘটনায় যাওয়ার আগে তার পরিচয়টা একটু ভালো করে জানি। আপনার নাম কি এবং কোথায় থাকেন, আপনি কি করেন?
জি, আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি থাকি নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা এলাকাতে, আর পড়ালেখা করি মূলত মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি মাদ্রাসায়।
ওকে, আপনার যে এই ঘটনাগুলো আছে আমরা শুনেছি ডরটিমের কাছে, কোন একটা বাড়িকে ঘিরে হয়তো ঘটনাটা, কি ধরনের ঘটনা এবং কোথায় এই বাড়িটা, আমাকে একটু বলতে পারেন?
তো এই ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জে, আমরা বিগত দুই মাস ওই বাড়িতে থাকি, ওই বাড়িকে নিয়েই এই ঘটনাটা ঘটে যায়।
আচ্ছা, নারায়ণগঞ্জে?
নারায়ণগঞ্জে কোন এক জায়গাতে।
ওকে, আমরা এবার ঘটনায় যাই, কি ধরনের ঘটনা ঘটেছিল?
ভাইয়া, ওখানে আমরা বিগত দুই মাস ওখানে বসবাস করি, তো আমরা নারায়ণগঞ্জের কোন এক জায়গায় একটি ফ্ল্যাটে ভাড়া নেই, তো ফ্ল্যাটে ভাড়া নেওয়ার পর ওইখানে আমরা অনেকদিন যাবৎ বসবাস করতে থাকি। তো একদিন আমার আম্মু টয়লেটের ফল সিলিং এর উপরে একটি সাদা ডিমের মতো একটি ছায়া দেখতে পায়।
আচ্ছা,
ছায়া দেখতে পাওয়ার পর তিনি আমার আব্বুকে ডাক দেন। আব্বু
ছায়া দেখতে পায় মানে, আমি মানে ছায়া জাস্ট উপরে একটা ডিম বা কৃতির কোন
একটা অংশ
দেখা যাচ্ছে,
হ্যাঁ, কালো না, সাদাই দেখা যাচ্ছে অন্ধকারের ভিতরে।
আচ্ছা আচ্ছা,
সাদাই দেখা যাচ্ছে। তখন আমার আম্মু আমার আব্বুকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর বললেন দেখো তো এটা কি। তখন আব্বু বললেন হয়তো কোনো মাকড়সার বাসা টাসা হবে এখানে,
লাইট জ্বালিয়ে,
হ্যাঁ লাইট জ্বালিয়ে দেখেছেন, বলে থাকে মাকড়সার বাসা টাসা হবে। তো আম্মু বললো না, এখানে কোনো মাকড়সার বাসা নেই, এখানে অন্য কিছু আমি দেখতে পাচ্ছি
লাইট জ্বালানোর পরে,
হ্যাঁ লাইট জ্বালানোর পরেও সেটা দেখতে পাচ্ছে। তো আব্বু বললো না এটা কিছু না, এটা মাকড়সার বাসা টাসা হবে হয়তো। তখন আম্মু বললো না এটা নিশ্চয়ই কোনো ডিমের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তো ওই দিন রাতে সবাই ঘুমিয়ে পড়লো,
মানে ওইটা তখন,
হ্যাঁ ওইটা ওখান থেকে, হ্যাঁ দেখা যাচ্ছিল, কিছুক্ষণ পরে ওটা চলে যায়। হ্যাঁ, চলে যাওয়ার পরে আম্মু সবাই ঘুমিয়ে যায়, এভাবে কয়েকদিন চলতে থাকে, পরে আর কোনো সমস্যা হয়নি। সমস্যা না হওয়ার পরে একদিন আমাদের বাড়িতে আমরা আর এবং আমার ফুফুরা আমরা একসাথে একই ফ্ল্যাটে ভাড়া থাকি। আমার ফুফুরা যেদিন আমাদের বাসায় এসে ওঠেন সেই দিন রাতের ঠিক 11:12 বাজে আমার আম্মু পাকঘরে যা রান্না করার জন্য, পাকঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে আমাদের ফ্ল্যাটের পাশে কিছু টিন সেট বাড়ি ছিল, সেই টিন সেট বাড়ির উপরে আমার আম্মু দেখতে পায় একটি মহিলা একটি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে টিন সেটের চালের উপরে। তো সেটা
দেখে, আপনাদের ফ্ল্যাট থেকে এটা কতটুকু দূরে?
আমাদের ফ্ল্যাট থেকে সর্বোচ্চ 5-6 হাত দূরে।
আচ্ছা, তার মানে ভালোই স্পষ্ট বোঝা,
জি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে।
ও যেই ফ্ল্যাটে দেখতে পাচ্ছে যে মানে যেই টিন শেডের চালের উপরে বসে আছে, তো ওই মানে ওই বাসাটার মানুষ তখন কোথায় ছিল?
তখন তারা সবাই ঘুমাচ্ছিল, মানে সমস্ত এলাকায় তখন নীরব হয়ে গেছে।
ওকে,
দেখার পর আমার আম্মু অনেক ভয় পায়, ভয় পাওয়ার পর আমার বড় ভাইয়াকে ডাক দেয়। আমার বড় ভাইয়া এসেও ঠিক সেম ওই জিনিসটাই দেখতে পায়। আমার দেখতে পাওয়ার পর আম্মু ভয় পাবে, সে তো ভাইয়া বলে না ওখানে কিছু নেই। তখন দেখছে যে আমার ভাইয়াও বিশ্বাস বিশ্বাস করছে না, তখন আমার ফুফাতো বোনকে ডাকতে হয়। ও এসে বলে যে হ্যাঁ মামি আমি ওটা দেখতে পেয়েছি। তারপর ওই দিন রাতটাও চলে গেল, এভাবে আরো বেশ কিছুদিন কোনো ঘটনা আর ঘটেনি।
আর কি দেখা গেছে?
না, ওই জিনিসটাকে আর কখনো দেখতে পাইনি। তারপর আমি মাদ্রাসা থেকে ছুটিতে আমাদের বাড়িতে যাই। বাসায় যাওয়ার পর শবে বরাতের ঠিক 10 দিন পরে আমার একটি ছোট বোন আছে, সে অনেক কান্নাকাটি করে বিধায় আমার এক হুজুর আছে, হুজুরের কাছে আমার আম্মু আমার ছোট বোনকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তার কাছ থেকে হুজুর তাকে ঝেড়ে দেয়। ঝেড়ে দেওয়ার পর একটি বোতলে পানি পড়া দেয়। পানি পড়া দিয়ে বলে যে এটা আপনি আপনার ঘরের ভিতর ফ্ল্যাটের ভিতর চতুর্দিকে ছিটিয়ে দিবেন। তারপর আম্মু পানি পড়া নিয়ে আসলো।
মানে ওনারা যে হুজুরের কাছে গেল, মানে কি শুধু এই দুটো ঘটনা দেখেই ওনাদের কাছে মনে?
না না, ওই বিষয়ে আম্মু কোনো মানে ওই বিষয় নিয়েই জানি, বিকজ যে মেয়েটা কান্না করছে, কি জন্য কান্না করছে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার লোক ধরতে পারছে না কোনো, কেন কান্না করছে দেখি হুজুরের কাছে নিয়ে যাই। তো হুজুরের কাছে নিয়ে গেলো, হুজুর ঝাইরা দেওয়ার পর ও কান্না থেমে যায়। তারপরে আম্মু ওর কাছে বলে যে এই পানি পড়াটা আপনি ঘরের ভিতর ছিটিয়ে দিবেন। এশারের পরে পানিটা ঘরের ভিতর ছিটিয়ে দিবেন। তো আম্মা এসে আমার কাছে পানি পোড়াটা দেয়। দেওয়ার পর এশারের পরে আমি ওই পানি পোড়াটা আমাদের ফ্ল্যাটের চতুর্দিকে ছিটিয়ে দিই। ছিটিয়ে দেওয়ার পর আমাদের ঘরটা হঠাৎ কেমন যেন গরম হয়ে গেল, মানে গরম হাওয়া বইছে ঘরের ভিতরে, মানে এত গরম যে সহ্য করার মতন। জানালা সবকিছু খোলা ছিল, খোলা থাকার পর এত গরম, এর আগে কখনো এমন গরম ঘর হয়নি, চুলা টুলা সব নিবানো ছিল। তারপরে আম্মু বললো যে তুই আজকে আমার সাথে ঘুমা, আজকে আমার কেমন যেন ভয় করছে। তো ওই দিন রাত্রে আমি আম্মুর সাথে ঘুমাই, আম্মুর সাথে শুই। তো শোয়ার পরে আমি মোবাইল অ্যালার্ম দিয়ে মাত্র মোবাইলটা রেখে শুয়েছি, দেখি মাত্র ঠিক 12:00 থেকে 12:15 বাজে। চোখটা বোঝার সাথে সাথে অটোমেটিক আমার চোখটা চলে যায় আমাদের পাকঘরের দিকে। ওখানে দেখতে পারি একটি আগুনের গোলা যেভাবে দৌড়ায়, ঠিক আগুনের একটি গোলা আমাদের মাথার উপর দিয়ে দৌড়াচ্ছে। তো ওটা দেখে আমি চিৎকার করি, আমার আম্মু ওটা দেখতে পায়, দেখে আমাকে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি শুরু করে।
দুজনই
দেখতে পাচ্ছে, তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। তো চিৎকার করার পর আমার ফুফু, আমার ফুফা, তারপরে আমার ভাইয়া, বড় ভাইয়া, আমার এক মামা ওই দিন আমাদের সাথে বাসায় বেড়াতে এসেছিলেন, ওনারা সব দৌড়ে আসেন। দৌড়ে আসার পথে আমার ফুফা উনাদের ঘরের সামনে দিয়ে মানুষ আকৃতির কোন একটা কিছু দৌড়ে যেতে দেখে।
মানুষ আকৃতির
কোন একটা ছায়া উনাদের ঘরের সামনে দিয়ে জোরে দৌড়ে যেতে দেখেন।
ডর মানে ভয়। হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আরজে কিবরিয়া আছে আপনার সঙ্গে ABC রেডিও FM 89.2 এ। ডর শুনছেন আপনি। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত এবং সাউন্ডে রয়েছে লোমান। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সফর সঙ্গী রাত 2 পর্যন্ত, এবং আপনারা শুনবেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, এই সপ্তাহের ডরটি আমরা ধারণ করেছি পুরন ঢাকার কোন একটা স্কুলে, যে জায়গাটি একটি হন্টেড প্লেস। আজকের ডরে আমাদের সঙ্গে রয়েছে 4 জন, আফতাব, জাকির হোসেন, মোহাইমিনুল, রাকিবুল ইসলাম। ঠিক 4 মিনিট পরে আবারও ফিরে আসছি।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 101তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ABC রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সফর সঙ্গী রাত 2 পর্যন্ত, এবং আপনারা শুনবেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, এই সপ্তাহের ডরটি আমরা ধারণ করেছি পুরন ঢাকার কোন একটা স্কুলে, যে জায়গাটি একটি হন্টেড প্লেস। আজকের ডরে আমাদের সঙ্গে রয়েছে 4 জন, আফতাব, জাকির হোসেন, মোহাইমিনুল, রাকিবুল ইসলাম। 4 মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি। সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে। ডরটি আপনারা শুনছেন আমি আরজে কিবরিয়ার উপস্থাপনা এবং পরিকল্পনায়। সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের ABC ফ্যান পেজে। এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kipriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিপ্রিয়া নামে। ফিরছি আবারও মূল গল্পে।
তো চিৎকার করার পর আমার ফুফু, আমার ফুফা, তারপরে আমার বড় ভাইয়া, আমার এক মামা ওইদিন আমাদের সাথে বাসায় বেড়াতে এসেছিলেন, উনি সবাই ওনারা সবাই দৌড়ে আসেন। দৌড়ে আসার পথে আমার ফুফু আমার ফুফা ওনাদের ঘরের সামনে দিয়ে মানুষ আকৃতি কোন একটা কিছু দৌড়ে যেতে দেখেন, মানুষ আকৃতির কোন একটা ছায়া ওনাদের ঘরের সামনে দিয়ে জোরে দৌড়ে যেতে দেখেন।
মানে আমি একটু ঘটনাটা আসি, মানে এরকম ছিল বিষয়টা যে যখন আপনাদের চিৎকার চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে আপনার ফুফা বের হয়ে আসে এবং আসার সময় উনি খেয়াল করে যে ওনার সামনে দিয়ে কোন একটা মানুষের ছায়া দৌড়ে
চলে যায়। চলে যাওয়ার পর আমরা যখন সবাই যখন আস্তে আস্তে নীরব হতে লাগলাম, তখন উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, রাকিব তুমি কি এদিক দিয়ে দৌড়ে গেছো? আমি বললাম না তো, আমি তো এখন খাট থেকেই নামতে পারিনি, আমি কিভাবে এদিক দিয়ে দৌড়ে যাবো?
উনারা এসে কি আগুনের সেই গলাটা?
না না, উনারা কেউই দেখেনি,
উনারা আসার আগেই ভ্যানি,
উনারা আগে মানে আসার আগেই ভ্যানি, মানে আমার ভাইয়া বড় ভাইয়া এসে লাইট অন করে দেয়, সাথে লাইট অন করে দেয়, তারপরে আর কিছু দেখতে পাইনি উনার কেউই। আর জাস্ট কালে আমার ফুফা ওই ছায়াটা দৌড়ে যেতে দেখে, কেউই আর পরবর্তীটা দেখতে পাইনি। ওই দিন রাতটা আমরা সবাই জেগেই থাকি, জেগে থাকার পর ফজরের আজানের পর আমি ফজরের নামাজ পড়ে আমি হুজুরের কাছে যাই। হুজুরের কাছে যাওয়ার পর বললাম গত রাত্রে যা ঘটে গেছে সেই ঘটনাগুলো আমি হুজুরের কাছে বললাম। হুজুর বললেন যে যখন তোমরা পানি পোড়াটা ছিটিয়ে দিয়েছো রুমের ভিতরে, তখন ওই পানি পোড়াটা কোন একটা খারাপ জিনিস যে রুমের ভিতরে ছিল তার গায়ে লাগে, গায়ে লাগার পরে তার ভিতরে একটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়, যে কারণে ও প্রকাশ পায়, মানুষের সামনে প্রকাশ পায়। ওই দিনটা চলে গেল। তারপর হুজুর বললেন যে ঠিক আছে আমি তোমাদেরকে আরেকটা পানি পোড়া দিচ্ছি, আরেক বোতল পানি পোড়া দিলেন, বললেন যে যাও এটা নিয়ে রুমের ভিতরে দুই তিন দিন ছিটাতে থাকো মাগরিবের পর থেকে। ঠিক আছে, হুজুরের কথা মতো প্রায় দুই তিন দিন আমরা ওই পানিটা ছিটাতে থাকি। ছিটাতে থাকাকালীন অবস্থায় আর কোনো সমস্যা আমাদের হয়নি, ওই রাত থেকে ধরে আর কোনো সমস্যা হয়নি। ঠিক তার তিন থেকে চার দিন পর আমি ঢাকায় বেড়াতে আসি, আমার আম্মু আর আমার ফুফু ওনারা দুইজন শুধু ঘরে ছিলেন। যেদিন বেড়াতে আসি ওই দিন ঠিক দুপুর একটা থেকে দেড়টার ভিতরে আমার ফুফু গোসলখানায় গোসল করার জন্য ঢোকেন, ঢোকার পরে উনি দরজার যে কর্নার আছে সেই কর্নারে ঠিক ওই যে আমার আম্মু প্রথম রাতে যে ডিমের আকৃতিটা দেখেছিলেন ঠিক ওই জিনিসটাই ওই রাতে ওখানে দেখতে পায়। ওই দুপুরবেলা ওই দরজার কোণারে আমার ফুফু ওই জিনিসটা দেখতে পায়। দেখতে পাওয়ার পর ভয় পেয়ে আমার আম্মুকে উনি ডাক দেন, ডাক দেওয়ার পর আমার আম্মু এসে সেই জিনিসটা দেখতে পায়। একবার দেখে ওটা একবার বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, আবার বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে। ওটা দেখার পর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ওনাদেরকে আম্মু ডেকে আনে, সবাই মোটামুটি ওই জিনিসটা দেখতে পায়। সবাই চলে যাওয়ার দেখে চলে যাওয়ার পর আমার আম্মু সাহস করে দাঁড়িয়ে ওই জিনিসটা দেখার চেষ্টা করে। আম্মু যখন একা ওখানে দাঁড়িয়েছিল তখন দেখতে পাই আস্তে আস্তে একটি মানুষ আকৃতির ছায়া আস্তে আস্তে ওখানে ধারণ করছে, ওই ওই ডিমের ছায়াটা। তো ওই দিন তাড়াতাড়ি আম্মু আমাকে ফোন করে বাড়িতে নিয়ে আসে। আমি আসার পর মাগরিবের পর আম্মু আমার কাছে বলে যে দেখো আজকে এমন একটা,
ওই সময় যখন ওনারা দেখছিল যে এটা ছায়াটা আস্তে আস্তে ডিমের আকৃতি থেকে মানুষের আকৃতি ধারণ করে, এরপরে কি করে মানুষের আকৃতি ধারণ করার পর ছায়া?
তারপর আকৃতি ধারণ করবো আমার আমার ফুফুকে আমার আম্মু আবার ডাক দেয়। ডাক দেওয়ার পর তারা বাল্টি থেকে পানি নিয়ে পানিটা ওই ছায়াটার উপর মারে, মারার পর ওটা ভ্যানিশ হয়ে যায়, নাই হয়ে যায়, থাকে না ওইখান থেকে। আম্মু আমাকে ফোন করে নিয়ে আসে বাড়িতে। আসার পরে মাগরিবের পর আম্মু আমাকে এই ঘটনাটা সম্পূর্ণ বললো। ঘটনাক্রমে হুজুর আবার ওই এর দু একদিন আগে দেশের বাড়িতে চলে যান। তো হুজুরকে আমি ফোন করি যে হুজুর আপনি কবে আসবেন, আমাদের ঘরে তো আবার এমন সমস্যা হচ্ছে। হুজুর বললেন যে আমি আজ রাত্রি রওনা দিচ্ছি। হুজুর ওই দিন রাত্রে আমরা ভয়ে আমার ভাইয়া সহ কেউই ভয়ে ঘুমাইনি, রাত্রে বেলা সবাই জেগেছিলাম। রাত দুটো বাজে আমার আব্বু উনি নাইট ডিউটি করে রাত দুটো বাজে বাড়িতে আসেন। আসার পরে আমার ফুফুকে বলতেছেন দেখেন ঘরে অনেক গরম লাগছে একসাথে থাকার কারণে, আমরা আমাদের রুমে চলে যাই, আপনারা আপনাদের রুমে থাকেন। ও আরেকটা কথা ভাইয়া, আমার ওই হুজুর বলেছিলেন যে আপনারা এই কয়েকদিন ঘরে বাতি নিভাবেন না, বাতি নিভালে সমস্যা হতে পারে। তো ওই দিন রাতে আম্মু বলেছেন দেখেন আপনারা বাতি নিভাবে ঘুমায়েন না। তো ওনারা বলতেছে এত গরম লাগতেছে বাতি না নিবে উপায় নেই, ওনারা বাতিটা নিবাহিতে ওনাদের দরজার মাঝখানে যে পর্দাটা ওই পর্দাটা টেনে দেয়। টেনে দিয়ে আমরা মাত্র শুই, শোয়ার সাথে সাথেই ওনাদের রুম থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়, আমার ফুফুর রুম থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। আমরা সবাই আব্বু সহ সবাই দৌড়ে যাই বাড়ি লাইট অন করে। ফুফু বলতেছিল ওই যে ছায়াটা বাথরুমের ভিতরে দেখছিল ওই ছায়াটা ওনার উপরে এসে নাড়াচাড়া করছে, ওনার উপরে দৌড়াদৌড়ি করছে, ওই জন্য উনি ওনার মেয়েকে ধরে জাবড়িয়ে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তারপর ওই দিন রাত্রে এইভাবে আমরা সারা রাত জেগে থাকি। পরদিন হুজুর আসলেন, হুজুর আসার পরের দিন হুজুরকে নিয়ে আসলাম আমরা আমাদের বাড়িতে। বাড়িওয়ালার সাথে কথা হয়েছে, ওনারা বলছেন যে বাড়ি বাঁধ দিবেন আর কি। তো নিয়ে আসলাম হুজুরকে সাথে করে, হুজুর এসে বললেন যে না এখন বাড়িতে কিছু নেই, ওরা চলে গেছে, যদি কিছু ছিল এখন ওরা নেই, বাড়ি থেকে চলে গেছে, আমি ছাদ সহ চার চতুর্দিকে ঘুরে দেখে এসেছি। তো হুজুর বললেন যে আমি তোমাদেরকে বালি পোড়া দিয়ে যাচ্ছি, এই বালি পোড়াটা তোমরা টয়লেটের ভিতরে ছিটিয়ে দিবে, কারণ ওরা প্রায় সময় যদি ঘরে অবস্থান না করতে পারে তাহলে ওরা টয়লেটে গিয়ে অবস্থান করে। খারাপ জিনিসগুলো। তো ওদিন বালিপোড়া দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ ওদিন সারাদিন ভালো ছিল। বাড়িওয়ালার নেতৃত্বে আবার ওই দিন এক ফকিরকে আনা হয়, কবিরাজ নিয়ে আসা হয়। ওই কবিরাজ আসার পরে কবিরাজ বলছেন যে আমি বাড়ি বান্ধিয়ে দেবো। তো আমাদের হুজুর চলে গেলেন আমাদের রুমটা ঠিক করে দিয়ে। হুজুর ওই কবিরাজ বললেন যে আজকে রাত্রে ওরা কেউ আসবে না। তো কবিরাজ থাকাকালীন অবস্থায় আমরা বললাম দেখেন আমাদের অনেক সমস্যা হচ্ছে, আপনারা যত দ্রুত সম্ভব আমাদের কিছু একটা করেন, কোন একটা সমাধান নিয়ে আসেন। তো ওই কবিরাজ বলছে যে কোনো সমস্যা হবে না, আজকে রাত্রে ওরা কেউ আসবে না। তারপরে ওই দিন রাত হলো, কবিরাজ বললো যে আজকে রাত আমরা আসন বসাই, যে বাড়ির ভিতরে আসন বসাবো, ওই জিনকে হাজির করবো যেভাবেই হোক। তারপর ওই রাত্রে ওরা এগুলো মানে আসন বসাইলো বাড়িওয়ালার রুমে। তারপর ওরা কিছুই করতে পারলো না। তারপরে ঠিক রমজান মাসে, ভাই আরেকটু কথা পিছনে রেখে এসেছি, ওই রাতে আমার ফুফু যেদিন ওই জিনিসটা দেখতে পায়, ঠিক পাশে একটা আরেকটা গলি আছে আমাদের, ওই গলির ভিতর আমার আম্মু সাদা কাপড় পরিহিত একটি বাচ্চা দেখে দেয়ালের উপর বসে থাকতে দেখে ঠিক রাত দুটো বাজে। ঠিক তার 5 মিনিট পরেই আমাদের ফুফুর করে ওই ঘটনাটা ঘটে। ঠিক রমজান মাসেও আম্মু একদিন আমি বাড়ি থেকে কোথায় যেন যাই ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের পরে আম্মু রুমের ভিতরে ঢুকে পাকঘরে ঢুকে ইফতারের পর রান্না করছেন, রান্না করে ঠিক ওই যে টিনের চালের উপর যে জিনিসটা দেখেছিলেন তার পাশে একটি গাছ ছিল, সেই গাছের উপর আম্মু রশিতে ঝুলে থাকতে একটি মানুষ জাতীয় কিছু একটা ঝুলে থাকতে দেখে।
আচ্ছা,
ওই দিনই দুপুর 3টা বাজে আমার ফুফু ঠিক ওই জিনিসটাই, ওই যে ডিবের আকৃতি ছায়া, ওই জিনিসটা আমার ফুফু ওই টয়লেটে দেখে।
আচ্ছা,
দেখে ওই দিন রাত্রে আম্মু আবার আমাকে ওই জিনিসটা বললো। ঘরে আসার পর আমার যেন কেমন ভার ভার লাগছে, ঘরটা ভার ভার লাগছে, শরীরের উপর মানে কাটা দিয়ে আসছে, মানে এমন একটা অবস্থা। তো ওই দিনও আমার মনের ধাক্কা খাচ্ছে যে নিশ্চয় আজকে রাতে কিছু একটা ঘটতে পারে। ঠিক ওই দিন রাত্রেও ফুফুর উপর ওই জিনিসটা আসে, ফুফুর শরীরের উপর ওই জিনিসটা এসে ঘোরাফেরা দৌড়াদৌড়ি করতে থাকে। এইভাবে ওই এই
ফাইনালি কি হয়, মানে আপনারা কি ওখান থেকে মানে রিলিফ পান নাকি?
না, আমরা ওখান থেকে কোনো সমাধান না পেয়ে আমরা ওই বাসা ছেড়ে চলে আসি।
ওকে, দ্যাট মিন্স ওই জিনিসটা বাসাতেই রয়ে গেছে,
বাসাতেই রয়ে গেছে।
আমরা ওখানে জানেন কি অবস্থা?
আমরা বর্তমানে ওই বাসাটা এখনো ফ্ল্যাটে ভাড়া হয়নি।
আচ্ছা, খালি পড়ে,
হ্যাঁ খালি পড়ে আছে, ওই ফ্ল্যাটটা এখনো ভাড়া হয়নি।
ওকে,
বাড়িওয়ালার মেয়ের পায়ে মানে খামচি দিয়ে রাত্রেবেলা খামচি দিয়ে যায়, আমার ভাইয়ের এক ফ্রেন্ড আমাদের পাশের ফ্ল্যাটে থাকে তার পিঠে নখের আঁচড় দিয়ে ইয়ে করে দিয়ে যায়।
আপনারা যখন বাসায় উঠে এই ধরনের জিনিস দেখতে পান, উপস্থিতি টের পান, আপনারা বলেছেন যে বাড়িওয়ালা আপনাদেরকে জানায়নি, এর আপনাদের আগে যারা ছিল তারাও কি সেম জিনিস ফেস করতো?
তারা
জানতে পেরেছেন?
হ্যাঁ, তারা দেখতে পেত যে তাদের থাই গ্লাসের ভিতর দিয়ে কোন এক বিড়াল আকৃতির কিছু একটা ঢুকতো, ঢোকার পর তারা লাঠি সুটা নিয়ে খোঁজার চেষ্টা করতো, কিন্তু তারা একমাত্র ওই বিড়ালটিকে ঢুকতে দেখতো, কিন্তু তাকে আর কখনো ওই ঘরের ভিতর খুঁজে পাওয়া যেত না।
মানে দ্যাট মিন্স আপনাদের আগে যে ফ্যামিলিটা ছিল তারাও কিছু না কিছু অদ্ভুত
অদ্ভুত জিনিস টের পাইতো, কিন্তু তারা এই জিনিসটা এই কারণে তারা চলে যাওয়ার পর রুমটা প্রায় 5 মাস খালি ছিল।
আপনারা কি যোগাযোগ করেছিলেন মানে ওই আগের?
জি, ওনাদের সাথে আমরা যোগাযোগ, ওনাদের সাথে যারা ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করছি। এবং ভাই আরেকটা কথা রয়ে গেছে, সেটা হলো ছাদের উপরে প্রত্যেক দিন পোতা দিয়ে পাটার ভিতরে কিছু বাটলে যেমন আওয়াজ হতো, সেই জিনিসটা রাত 1টা 1টা পর্যন্ত মাগরিবের পর থেকে দৈনন্দিন আমরা সেই আওয়াজটা পেতাম।
এটা আপনাদের উপরে যারা থাকে তারা যে করে না তার নিশ্চয়তা,
তার নিশ্চয়তা হচ্ছে আমার আম্মু পরদিন এই বিষয়টার অবলোকন করতে পেরে তাদের ফ্ল্যাটে যায়, পাশের ফ্ল্যাটে যায় যে আপনার রাতের বেলা কিছু বেটেছেন কিনা। তারা বলো না তো, এটা কি সম্ভব নাকি এত রাতে কিছু বাটা?
মানে ওনারা কি তাহলে শব্দটা
পাইতো, কিন্তু কেউ এই জিনিসটা আমাদেরকে বলতো না, সবাই ভয়ে থাকতো, একমাত্র আমরা এই জিনিসটা ফ্ল্যাশ করি বাড়ির ভিতরে। সবাই একটু না একটু ঘটনার সম্মুখীন হয়েছে, কিন্তু কেউ এটা ফ্ল্যাশ করেনি, একমাত্র আমার আম্মুই সাহস করে জিনিসটা পুরো বাড়ির ভিতরে ফ্ল্যাশ করে।
তো এই হচ্ছে আপনার ঘটনা, যেই কারণে আপনাদের পুরো বাসায় ছেড়ে দিতে
হয়েছে।
এবং এরকম ঘটনা আসলে রিয়েল ঘটনা অনেক আছে যে এই ধরনের ঘটনায় বাসা ছেড়ে দিতে হয়েছে ফাইনালি। এবং এই ধরনের কিছু ঘটনা এর আগে আমিও শেয়ার করেছি, বিভিন্ন দেশে এই ধরনের কিছু ঘটনা আছে। তো যাই হোক, এই হলো আপনার এক্সপিরিয়েন্স যেটা আপনি শেয়ার করতে চেয়েছেন আমাদের সাথে। সো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনা শেয়ার করার
জন্য। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির সময় হলো আরো একবার, ছোট্ট একটা বিরতি 5 মিনিটের, তারপর আবারও ফিরছি। যারা এরই মাঝে ফোন করে ফেলেছেন ডরের গল্প বলার জন্য, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব খুব শীঘ্রই। যারা ফোন করেননি তাদেরকে বলছি নাম্বারটি আরো একবার, 09613892892। রাত গভীর হয়েছে, ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা দোতনা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে আমরা জানি। যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয় যাকে যুক্তির আলোয় আপনি মাপবেন। তবে এটা ঠিক, পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনাই বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। প্রিয় শ্রোতা, আমরা পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
রাত অনেক গভীর, দুটোর কাছাকাছি। যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ABC Radio FM 89.2 তে আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে আছি, and this program is haunted by Pran Mr. Mango Candy. প্রিয় শ্রোতা, গল্পের একেবারে শেষ ভাগে আমরা ফিরছি, সাথেই থাকুন।
ডর
ফাইনালি এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়ে গেল, তাই না? মানে একে আরেকজনের আমরা একে অপরের স্টোরি শেয়ার করলাম এবং শুনলাম কিছু ঘটনা, বিশেষ প্রথম আমরা যে স্টোরিটা দিয়ে শুরু করেছি এবং এর পরে যে স্টোরিটা শুনেছি, আই থিঙ্ক আজকে দুই তিনটে স্টোরি আমাদের সবার কাছে আই হোপ যে ভালো লেগেছে।
আর তিন নাম্বার যে স্টোরিটা শুনলাম আমরা, যে ঘটনাটা শুনলাম, ওই যে বাচ্চা হেঁটে হেঁটে পিছনে ফলো করছে, ওই স্টোরিটাও কিন্তু ডিফারেন্ট ছিল। আর তাছাড়া মাদ্রাসায় যে লাশ রাখার পরে যে লাশ উধাও হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তো ওই ব্যাপারগুলো একটু অন্যরকম
অন্যরকম ছিল। আপনাদের সবাইকে যে এরকম চমৎকার কিছু ঘটনা আমাদেরকে শোনানোর জন্য, এবং আমরা যদিও দুঃখিত একটু যে আপনাদেরকে খুব ভালোভাবে হয়তো এখানে আনতে পারিনি, কারণ রাস্তা সবাই দেখেছেন কি ধরনের পরিস্থিতিতে আমরা নিজেরাও এসেছি। তো যাই হোক, আমরা এবার এখানে কেন এসেছি, আপনাদেরকে কেন নিয়ে এসেছি সেই ঘটনার দিকে যেতে চাই। আই থিঙ্ক শান্ত যেহেতু এই ঘটনাটা নিয়ে, এই জায়গাটা নিয়ে ও আগে একবার ইনভেস্টিগেট করে গেছে, শান্ত মোটামুটি খুব ভালো আইডিয়া আছে ওর, আমরা ওর কাছ থেকেই শুনি।
আচ্ছা, এই জায়গার মূলত হচ্ছে গল্প বা ঘটনা যাই বলি না কেন, শুরুটা বেশ অনেক আগের, কারণ স্কুলটা কিন্তু অনেক পুরনো স্কুল। এবং পুরনো স্কুল হওয়ার কারণে হয় কি যে, মানে আমরা যে পুরনো বিল্ডিংটা একটু আগে ঘুরে আসলাম, সুমন তুমি দেখেছো যে ওয়াশরুম গুলো ঠিক কেমন ওয়াশরুম, একদম পুরনো আমলের লম্বা একটা জায়গা হেঁটে তারপর ওয়াশরুমের দিকে যেতে হচ্ছে। যদিও পিছনের দিকে নতুন কিছু বিল্ডিং হয়ে গেছে, এখন যারা স্কুলে নতুন আসছে বা ক্লাস করছে তারা ওখানে করছে, কিন্তু পুরনো ওয়াশরুম বা বিল্ডিং যেটা আছে ওটা কিন্তু পুরোটাই রহস্যময়। তো এই রহস্যময় জায়গা থেকে মূলত ঘটনা শুরু, কারণ এখানে যারা আসতো অনেকেই ভয় পেত। ভয় পাওয়ার রিজন ছিল একটাই, সেটা হচ্ছে অনেকে অনেকভাবে সেটাকে এক্সপ্লেইন করেছে, যেমন অনেক স্টুডেন্ট বলেছে তারা ব্যান্ডেজ পরে কাউকে ঘুরতে দেখেছে, এরকম একটা ব্যাপার, মানে কোন একটা লোক ব্যান্ডেজ পরে ঘুরছে। বিষয়টা এমন হয় না যে কাউকে আহত করলে পরে,
অ্যাক্সিডেন্ট হলে বা
অ্যাক্সিডেন্ট হলে যেরকমটা হয়
যে ব্যান্ডেজ হয়,
যে রক্ত মাখা শরীর নিয়ে ব্যান্ডেজ পরে, যেমনটা আর কি আমরা অনেক সময় মুভিতে দেখি, বাস্তবে হয়তো ওইভাবে শোনা হয় না। কিন্তু আমি যখন ফার্স্ট টাইম শুনলাম যে বাস্তবে এমন একটা ঘটনার, মানে পুরনো ঢাকার কেউ একজন বলছে, তখন ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হলো। এবং মজার বিষয় হচ্ছে আমি যার থেকে ঘটনাটা শুনেছি সে এই ঘটনা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল একটা সময় গিয়ে, এবং তার তখন 20-21 বছর বয়স, সে ডিসিশন নিল যে সত্যি সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে দেন আমরা কেন না রাতের বেলা গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি। এর আগেও অনেকে বলেছে, স্কুলে আশেপাশে যাদের বাসা রয়েছে তারা বলেছে যে মানে জানালা দিয়ে অনেক সময় চোখে পড়ে যায় যে কে একজন স্কুলে মাঠ ধরে হাঁটছে, বা স্কুলে যে বারান্দাগুলো রয়েছে বারান্দাগুলো কিন্তু পাশে বাসাগুলো থেকেও দেখা যায়, যেহেতু খোলা এবং বড়
বড়। হ্যাঁ,
তাই অনেকে বলেছে যে রাতের বেলা হঠাৎ করে যখন চোখ পড়ে, চোখ পড়ার পর দেখা যায় যে রক্ত মাখা সাদা রঙের ব্যান্ডেজ ওয়ালা কেউ একজন হেঁটে যাচ্ছে। তো এই হেঁটে যাওয়ার একটা ব্যাপার ছিল। আরেকটা যে ব্যাপার ছিল সেটা হচ্ছে অনেকেই সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে হচ্ছে ওয়াশরুমের মধ্যে। এটা অনেকে আবার দেখা যায় যে কিছু মানসিক সমস্যাও থাকে, অনেক সময় অকারণে ভয় পেয়ে যায়, এটা ওই রিজনও হতে পারে।
এবং এই স্কুলে যে এই ধরনের ঘটনা ঘটে আরো কিছু প্রমাণ হয়তো বা সমসাময়িক আপনারা বিভিন্ন অনলাইন পত্রিকা বা পত্র পত্রিকায় দেখেছেন। এর আগে আমি ডরে প্রায় বেশ কয়েক মাস আগে শেয়ার করেছিলাম একটা ঘটনা। ইন্ডিয়াতে দার্জিলিং এর এদিকে খুব সম্ভবত একটা স্কুল ছিল এরকম, যে স্কুলে একসময় বাচ্চারা আসা বন্ধ করে দিয়েছিল, মানে অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে আসতে দিত না। এরকম হয়েছে যে পরপর মানে প্রায় বেশ কয়েকদিন এরকম হয় যে এক একজন বা একজন দুইজন পাঁচজন মানে একের পর এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ। তো এরকম যখন বেশ কিছুদিন এই ঘটনা ঘটতে থাকে তখন থেকেই সবার মনে একটা সন্দেহ তৈরি হয় এবং সবাই এটা গুজব হোক আর যাই হোক সেইটাতে বিশ্বাস করা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে স্কুলটা পুরো স্টুডেন্ট শূন্য হয়ে যায়। তার পরবর্তীতে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হয়, তার পরবর্তীতে হয়তো এটা সলভ হয়েছে বা সলিউশন কিছু একটা অবশ্যই হয়েছে, সেটা অবশ্য আমার জানা নেই বা আমি পাইনি পরবর্তীতে।
তবে একটা বিষয় কিন্তু রহস্যের ইশারা দিয়েই যায়, কারণ যখন একজন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে বা সেন্সলেস হয়ে যাচ্ছে তখন সেটা আমরা পার্সোনাল প্রবলেম হিসেবে ধরতে পারি, কিন্তু যখন কন্টিনিউয়াসলি এক একজন করে অজ্ঞান হতে শুরু করেছে তখন বুঝে নিতে হবে যে জায়গাটার কোন একটা প্রবলেম আছে। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম সুমন সেটা হচ্ছে, আমি যার থেকে ঘটনাটা শুনেছি উনি হচ্ছে খুব এক্সাইটেড হয়ে যায় স্কুলটা নিয়ে, তো ওনার দুজন ফ্রেন্ডলি ডিসিশন নেয় যে যেভাবে হোক ওনার স্কুলে একদিন রাত কাটাবে।
আই থিঙ্ক ওনারই আসার কথা ছিল,
ওনার আসার কথা ছিল আজকে, কিন্তু আমরা মানে
বৃষ্টির কারণে আরো বিভিন্ন পরিস্থিতির জন্য মিস
ওনাকে আমরা পাইনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যই বলা যায়। তো তারপর যেটা হলো ওনারা যায় রাতের বেলা, যেহেতু ওই সময় মানে ইয়াং ছিলেন তারা এবং এটা ঘটনাও প্রায় অনেকদিন আগের, প্রায় অলমোস্ট 15-16 বছর আগে ওনারা এসেছিলেন, তো তখন ওনারা ডিসিশন নেয় যে আমরা আজকে রাতটা থাকবো ওই স্কুলের ভিতরেই থাকবো, দেখা যাক কি হয়। তবে তারা ছুরি বা যে কিছু থাকে না চাকুর মতো যে ছোট ছোট কি যেন থাকে না, এগুলো সাথে নিয়ে রেখেছিল, কেন রেখেছিল আমি জানি না, হয়তো প্রোটেকশনের জন্য, হয়তো ভেবেছে যে থাকুক না সাথে কি হবে। তো রাতে যায় এবং 12টার পর যাওয়ার পর দেখি কিছু হয় না, কিছু হচ্ছে না, যেহেতু ওনারা ইয়াং প্রতিটা ক্লাসরুমে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ক্লাসরুম গুলো তালা দেয়া, কিন্তু তালা দেওয়া থাকলেও বারান্দাতে হাঁটছে, বারান্দা থেকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নিচে নামবে, আমি যে পুরনো বিল্ডিং এর যে টয়লেটের কথা বলছিলাম ওখান থেকে সে শব্দ পায় যে কোনো একটা শব্দ হচ্ছে, কিসের শব্দ সেটা ওইভাবে ফিল বা ওইভাবে আন্দাজ করতে না পারলেও সে বুঝতে পারে তারা যে কোনো একটা কিছু হতে যাচ্ছে যেটা হচ্ছে অস্বাভাবিক কিছু। তারপর তারা ডিসিশন নেয় যেহেতু আসছি যে কাজের জন্য আসছি হয়তো ওই কাজেরই শব্দ হচ্ছে, তো আস্তে আস্তে নিচে যায় তারা এবং ওয়াশরুমের দিকে যাওয়ার কিছুক্ষণ পরে দেখতে পায় যে ওয়াশরুম না উপর থেকে শব্দ হচ্ছে, মানে উপরের যে ফ্লোরটা ছিল ওই ফ্লোর থেকে শব্দ হচ্ছে। তারপর তারা কনফিউজ হয়ে যায় কিছুক্ষণের জন্য যে অ্যাকচুয়ালি শব্দটা কোন জায়গা থেকে হচ্ছে, কেউ কি আসছে কিনা, এবং যে কয়জন ছিল তিনজন ছিল প্রবাবলি, তারা তিনজনই মনে করতে থাকে যে কেউ একজন আসছে কিন্তু কোন পাশ থেকে আসছে সেটা বুঝতে পারে না। তো বুঝতে না পারার কারণে তারা ওই সিঁড়ির মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করে এবং সিঁড়ির ঘর থাকে না, ওই সিঁড়ি ঘরের মতো কিছু জায়গা থাকে, সিঁড়ি ঘর থেকে নেমে হচ্ছে হাতের বামে দেখতে পাচ্ছ যে ওয়াশরুমটা গেছে, আমি এই ওয়াশরুমটার কথাই বলছি। তো তারপরে হচ্ছে তারা ফিল করে যে আসলে কি একজন নামছে, শব্দ হচ্ছে, এবং শব্দ হওয়ার পরে একটা পর্যায়ে দেখতে পায় যে সত্যি সত্যি একজন নামছে যার শরীর ভর্তি হচ্ছে
ব্যান্ডেজ
দেওয়া এবং মানে রক্ত মাখা ব্যান্ডেজই বলা যায়। তো যেটা আমি যখন বলছি আমার কাছে মনে হচ্ছে এটা মুভির কোন স্টোরি বলছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু মানে যে ঘটনা বলেছে সে হয়তো আমার থেকে আরো বেশি ভালো করে বলতে পারতো যে অ্যাকচুয়ালি তার সাথে কি হয়েছিল। তো একটা পর্যায়ে এটা দেখার পরে তারা মানে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে যে কি করতে যাবে বা কি করবে, তো কি করবে এটা ভাবতে ভাবতে ওই বাকি যে দুজন ছিল ও দুজন খুব ভড়কে যায়, ওই লোকের সাথে যারা যে দুজন ছিল তারা খুব ভড়কে যায়, ভড়কে যাওয়ার পর ডিসিশন নেয় যে বের হয়ে যাবে এবং ওই মুহূর্তে যে বের হয়ে চলে আসবে ওই স্ট্যামিনা বলো বা শক্তি বলো কোনো কিছু তারা পাচ্ছে না। একটা পর্যায়ে হচ্ছে তারা আশ্রয় নেয় সেই টয়লেটে গিয়ে এবং টয়লেটে নিয়ে গিয়ে আশ্রয় নেওয়ার পরে দুজন অজ্ঞান হয়ে যায়, কিন্তু এই লোক তারপরে যে কি হয় সেটা আর বলতে পারেনি যে অ্যাকচুয়ালি কি হয়েছিল বা তারপরে কি করলো, সেই ব্যান্ডেজ জলে কি আসলে তার সামনে চলে এসেছিল কিনা উনি কিছুই মনে করতে পারেন, উনি অনেক ট্রাই করেছে, কিন্তু উনাদের তিনজনকে পরে উদ্ধার করা হয় সেই ওয়াশরুম থেকে পরের দিন সকালবেলাতেই, এবং উদ্ধার করার পর অলমোস্ট প্রায় এক বছরের মতো উনি খুব অসুস্থ ছিলেন এবং অনেকে ধারণা করেছিলেন যে উনি মারা যাবেন, কারণ যখন উদ্ধার করা হয় উদ্ধারের পর থেকে উনি শুকিয়ে যাচ্ছিলেন, উনার বডি স্ট্রাকচার মানে যেরকমটা ছিল সেরকম ছিল না, একদম
হঠাৎ করেই মানে খুব বাজে অবস্থার দিকে উনার শারীরিক অবস্থা যেতে থাকে
এবং শারীরিক অবস্থা এমন অবস্থায় চলে যায় যে ধরে নিয়েছিল যে মারা যাবে, থাকে না যে তৌবা করে একটা ব্যাপার থাকে না যে
মানে মৃত্যু প্রায় নিশ্চিত, যখন ধরে
প্রায় নিশ্চিত ধরে নেওয়া হয়, তো উনাকে এলাকার যে মসজিদের যে মৌলবী ছিল উনি এসে তৌবাও করিয়েছিলেন, তার কিছুদিন পর অটোমেটিকলি সেটা আবার আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যায়। এবং এখনো একটা বিষয় আরেকটা রিজন হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, উনি কিন্তু
আমাকে যতটুকু বলছিল যে এখন উনি এই স্কুলটা স্কুলের রাস্তাটা অ্যাভয়েড করে যায়।
রাইট, ভিধি কিন্তু উনার মাঝে রয়ে গেছে। আমাদের আগে থেকে উনার সাথে যখন কথা হচ্ছিল তখনই আমরা কিছু একটা আজ করতে পেরেছিলাম। ফাইনালি হয়তো বৃষ্টিটা আসার কারণে উনার ওই বিষয়টাকে উনি কাটিয়ে যেতে পেরেছে।
আচ্ছা,
বাট স্টিল নাও উনি স্কুলটাকে মানে উনার কাছে ওই এক্সপিরিয়েন্সটা, স্কুলটা দেখলেই ওই এক্সপিরিয়েন্সটা উনার চোখের সামনে ভাসতে থাকে। দ্যাটস ওয়াই উনি অ্যাভয়েড করে এই রাস্তাটা এবং এই স্কুলটা,
এবং এই কারণে হয়তো আজকে আজকেও আমাদেরকে অ্যাভয়েড করেই গেছেন
হয়তোবা।
হয়তোবা
তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এবং বর্তমানে কিন্তু আমরা, আমি আগেও বলেছি যে বর্তমানে এই জায়গাটা নিয়ে তেমন কোনো কিছু আমাদের আমরা শুনতে পাইনি। আমরা চেষ্টা করেছি আমাদের বিভিন্ন সোর্স থেকে জানার যে বর্তমানে কোনো কিছু ঘটেছে।
এবং স্কুলের অপোজিটে যে বিল্ডিংটা, যে বিল্ডিং এ হচ্ছে একদম বিল্ডিং থেকে দাঁড়িয়ে বারান্দা থেকে সব পুরোটা স্কুল দেখা যায়, সে ওই বিল্ডিং এর মানুষজনের সাথে আমরা কথা বলেছি, তারা ওইভাবে কিছু বলতে পারেনি। তারা বলেছে হয়তো আগে কিছু হতে পারে, এখন হয়তো কিছুই নেই।
দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে এসেছিলাম যে দেখি আদৌ আসলে আমরা কোনো কিছুর অস্তিত্ব টের পাই কিনা, বা একটা মানুষ যেহেতু একটা সময়ে ভয় পেয়ে গেছে এখান থেকে, এবং খুব মানে ভালো রকমের ভয় পেয়েছে, কেন ভয় পেয়েছে, রাতের বেলার পরিবেশটা কি রকম, ওইটা আসলে ফিল করার জন্য আজকে ডর টিম এখানে এসেছে। সো আমরা ফাইনালি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো র‍্যাপ আপ করতে হবে। এবং আজকে প্রত্যেককেই যারা আমাদের এই জার্নিতে জয়েন করেছেন, যারা আমাদের সাথে এসে এই অনেক কাদা টাদা পার করে যারা এখানে এসছেন, তাদেরকে তো অবশ্যই, এবং ইভেন যারা রাত জেগে ডর শুনেছে বা শুনছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও আপনাদের সাথে সুমন আর শান্ত যোগ দিবে। ভালো থাকুন সবাই।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শেষ করবো আজকের মতো, ইনফ্যাক্ট শেষ করতেই হবে। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো জিজ্ঞাসা, কারো কারো মনে অনেক বড় একটা প্রশ্ন, সত্যি কি এটা সম্ভব? অসম্ভবের এই দুনিয়াতে অনেক কিছুই সম্ভব যদি আপনি বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলেও অনেক কিছুই আপনার কাছে অসম্ভব। বিশ্বাসেরই ব্যাপারটি একান্তই আপনার। শেষ করছি আজকের ডর, প্রস্তুত থাকুন আগামী বৃহস্পতিবার রাত ১২টায় আরো একবার। আমি আরজে কিপটিয়া আসছি ডর নিয়ে।